11 মার্চ 2017 বাদেশা ডেমরা ঢাকা। গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেব বিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকাতুহু।
এখন আমাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় শেখ মুর্শিদ কুতুব আলম আল জিল্লা রুমিয়ে জমানা শেখুল হাদিস আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকাতুহু। আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকাতুহু।
এখন আজকাল ছবি তোলে, শেষ জমানা এখন ছবি তোলা নাকি ইবাদত হয়ে গেছে, কি হলো মানুষদের আল্লাহ জানে। আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না, কেউ বয়ান রেকর্ডিং করলে ঠিক আছে। ছবি তোলা কোনো সুন্নত তরিকা না, আল্লাহকে দেখানোর কোনো জিনিস না। এক জমানা পর্যন্ত ওলামায়ে কেরামই বলতে থাকছে এটা গর্হিত কাজ, গুনাহের কাজ। এখন ব্যাপকভাবে ব্যাপারে শিথিলতা, এটা অত্যন্ত আফসোসের বিষয়। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا قذف في القلب انفسح له الصدر قيل يا رسول الله هل لذلك من علم قال نعم التجافي عن دار الغرور والإناوة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله وقال عليه الصلاة والسلام من لزم الاستغفار جعل الله له من كل زيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল জলাল ও মানবাল আমাদের সকলকে মাফ করেন, আমাদের জন্য জান্নাতের ফেরদৌস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জল জলাল ও মানবাল আমাদেরকে নিজ দয়া ঈমান এবং ইসলামের দৌলত দান করছেন। ঈমান এবং ইসলামের চেয়ে বড় কোন সম্পদ এই পৃথিবীতে নেই। কোন মানুষ সারা দুনিয়ার ধন সম্পদের মালিক কিন্তু ঈমান নাই, সে সর্বহারা, কপাল পোড়া। আর যার কিছুই নেই, ঈমানটুকু আছে, তো সে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় বাদশাহ। আমাদের ছোটবেলা থেকে আমরা দেখি বয়স্ক মুরব্বীরা বলতে থাকেন সকলের কাছে, দোয়া করবেন যাতে ঈমানটুকু নিয়ে মরতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। যারা বয়োবৃদ্ধ মানুষ, শেষ সময় তাদের এটাই চিন্তা থাকে, ফিকির থাকে। একজন মুসলমান হিসাবে তার মধ্যে এই চেতনা ভীষণ প্রশংসনীয়। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মানুষের মুখে যখন নিজের প্রশংসা শুনতেন তো তিনি বলতেন যে ভাইরা, তোমরা তো আমার প্রশংসা করতেছ, কিন্তু আমি এক চিন্তায় বিভোর, যে ইমানটুকু নিয়ে কবর যেতে পারবো কিনা। এত বড় মানুষ, তিনি পিসা বুজুর্গ ছিলেন না খালি, অনেক বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, সাইয়েদ ছিলেন, আওলাদ রসুল ছিলেন, লক্ষ লক্ষ উলামায়ে দ্বীনের বরণীয়, শ্রদ্ধেয়, অনুসরণীয় মহান ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু আল্লাহর ভয়ে এরকম কাঁপতে থাকতেন এবং তিনি বলতেন, ইমা চু সালামত বলবে গোর বরে আসান্ত বরে চুস্তিও চালা কি এমা, ইমানটুকু নিয়ে যদি আমি কবর যেতে পারি তাহলে বুঝলাম যে আমার জীবন সার্থক এবং সফল কাম। হাকিমুল উম্মত মুজাদ্দুদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার আলেম উলামার, হাজার হাজার মাশায়েখ আউলিয়া বুজুর্গানের যিনি মুর্শিদ এবং মুরব্বী, শ্রী হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, তিনি বলতেন যে হামেশা একই গম অন্ধরি অন্দর সে খায় যা রাহা হ্যাঁ, না জানে কাল কিয়ামত মে আশরাফ আলী কে ক্যা হাল হোগা, এক চিন্তা আমাকে ভিতর থেকে শেষ করে ফেলতেছে, জানি না কাল কিয়ামতে আশরাফ আলীর কি অবস্থা হবে। এবং তিনি বলতেন যে হে আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ততা তো আমার নাই, জান্নাত তো তোমার ভালো বান্দাদের জন্য, বড় বান্দাদের জন্য, কিন্তু জাহান্নামের আগুনও তো আমি সহ্য করতে পারবো না, হে আল্লাহ দয়া করে জান্নাতীদের জুতার মধ্যে আমাকে একটু আশ্রয় দিয়ে দিন। এত বড় মানুষ এরকম কাঁপতে থাকতেন। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। ঠিকানা দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম, প্রত্যেকটা মানুষের জন্য দুই ঠিকানার একটা নির্ধারিত, হয় জান্নাত অথবা জাহান্নাম, কিন্তু আমাদের জানা নাই যে আমাদের অবস্থা কি হবে। এই জন্য প্রত্যেক মানুষের উচিত যে দিন রাত ফিকিরে থাকা এবং আমলের মধ্যে মশগুল থাকা, নিজেকে সুন্দর করার চেষ্টা করা, ভালো করার চেষ্টা করা। আমার ভাইয়েরা, মানুষ সুন্দর হয়, ভালো হয় পয়সার দ্বারা না, বিল্ডিং এর দ্বারা না, প্রসাদনীর দ্বারা না, এবং সুন্দর পোশাকের দ্বারা না, মানুষ ভালো হয় ঈমানের দ্বারা, মানুষ ভালো হয় আল্লাহর মহব্বতের দ্বারা, মানুষ ভালো হয় আল্লাহকে ভয় করার দ্বারা, মানুষ ভালো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দ্বারা, মানুষ ভালো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের জীবনের আদর্শ বানানোর দ্বারা। আহা, ওই সকল মানুষ যারা এমন মানুষ ছিলেন যে কোরআন ছিল তাদের জীবন, সুন্নাহ ছিল তাদের জীবন, আল্লাহর ভালোবাসা ছিল তাদের জীবন, আল্লাহর ভয় ছিল তাদের জীবন, সেই মানুষরা ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদাওয়ালা, ফেরেশতার চেয়েও বড় মর্যাদাওয়ালা। এক বুজুর্গ বলছেন যে আজমালায়েক বাহরা দারি ওয়াজ বাহায়েম নিজহাম বুগজানাজ হাজে বাহায়েম কাজমালায়েক বুগজারি, হে মানুষ, তুমি পশুর মতো হইতে চাইলে সেই যোগ্যতাও তোমার মধ্যে আছে, আর তুমি ফেরেশতার মতো হইতে চাও সেই যোগ্যতাও তোমার মধ্যে আছে। তুমি পশুত্বকে দাবায় দিয়া যদি ফেরেশতার মতো সুন্দর চরিত্র, সুন্দর গুণাবলী তুমি চর্চা করো, গ্রহণ করো, তাহলে তুমি ফেরেশতার মতো হবে না, ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা আল্লাহ পাক তোমাকে দান করবেন। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিজেই বলছিলেন, আগেই ফেরেশতারা ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু ফেরেশতাদের সামনে বললেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এই ফেরেশতারা এই জমিনে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি বানাবো। খলিফা এবং প্রতিনিধি বলতে অনেকে এই নিজের মতলবের ব্যাখ্যা করেন যে তারা রাষ্ট্র পরিচালনা করবে এই ব্যাখ্যা দেন, যে তারা রাষ্ট্রপ্রধান হবে এই ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। এই আয়াতে পাকের এই ব্যাখ্যা কুশ্চিন কালেও না, কোন তাফসীরের কিতাবে এই ব্যাখ্যা নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খলিফা মানে মুফাসসিরিন কিরাম খলিফার অর্থ লিখছেন যে আল্লাহ পাকের গুণাবলীর প্রতিবিম্ব হবে তার জীবনের উপরে, অর্থাৎ সহজ কথায় আল্লাহর গুণাবলীতে গুণান্বিত বান্দায় পৃথিবীতে পয়দা হবে। যে এই জমিনে এই বান্দা আল্লাহ পাকের গুণাবলী কেউ যদি দেখতে চায়, এই বান্দার জীবনের আয়নায় সেটা ভাস্বর হয়ে দেখা দিবে। এ হলো এই আয়াতে পাকের অর্থ। তো ফেরেশতাদের সামনে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু যখন বললেন যে হে ফেরেশতারা, আমি খলিফা বানাইতে চাই। বুঝা গেল তোমরা তো খালি ইবাদত বন্দী করো। ফেরেশতারা আবার বললেন যে হে আল্লাহ, আপনি যাদেরকে বানাইতে চান ওদের মধ্যে তো এমন সব লোকও তৈরি হবে যারা ফেতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, বিশৃঙ্খলা করবে। আর আমরা তো দিন রাত আপনার পবিত্রতার বয়ান, আপনার প্রশংসা কীর্তন, আপনার গুণগান করা, আপনার বন্দেগী করা এর মধ্যে বিভোর হয়ে থাকি, এর মধ্যে দিন রাত আমরা মগ্ন থাকি, ডুবে থাকি। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে হে ফেরেশতারা, তোমরা যেটুকু তোমরা বুঝো এবং জানো সেইটুকু তোমরা বললা, কিন্তু আমি যা জানি সেই খবর তোমরা রাখো না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখানে লক্ষণীয় বিষয় হল ফেরেশতারা তসবিহ তাহলিল, তসবিহ তাকদীস, আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের গুণগান এই সব কিছু তুলে ধরার পরও আল্লাহ পাক বললেন যে এর চেয়ে কোনো বড় উদ্দেশ্য আমি তাদেরকে বানাইতেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্যই বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা ফাতুল বারির যিনি লেখক হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারির মধ্যে লিখছেন যে মা ফেরেশতারা জিকির করেন, মানুষও জিকির করে, মানুষের জিকির ফেরেশতার চেয়ে অনেক ঊর্ধ্বের মর্তবাওয়ালা। কি কারণে? যে ফেরেশতারা আল্লাহকে দেখেন, আল্লাহর নিকটে থাকেন, এবং এই ফেরেশতা আল্লাহকে দেখে আল্লাহর নিকটে থাকেন, তারপরে তারা আল্লাহ পাকের প্রতি উৎসর্গিত হন। মানুষ ইউমিনুনা বিল গায়ব, মানুষ তো আল্লাহকে দেখে না, না দেখে তারা বিশ্বাস করে, তারপরও আল্লাহ পাকের জিকির করে এবং বন্দেগী করে। এই জন্য ফেরেশতার ইবাদতের চেয়ে মানুষের ইবাদতের মর্যাদা ঊর্ধ্বে, এই জন্য ফেরেশতার জিকিরের চেয়ে মানুষের জিকিরের মর্যাদা ঊর্ধ্বে। আরেক বিষয় হল ফেরেশতার কোনো বিবি নাই, বাচ্চা নেই, ফেরেশতাদের কোনো বিবি বাচ্চা নেই। বিবি বাচ্চা দাদি বলতেছে যে আমার জন্য সাদা আনবি, বিবি বলতেছে এই তুমি আমার জন্য কাপড় চোপড় নিয়ে আসবা, বাচ্চারা বলতেছে আব্বু আমার জন্য অমুক সাদাই আনবা। ফেরেশতাদের তো এরকম কোন সমস্যা নেই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যেহেতু দুনিয়াতে প্রতিটি বান্দার সঙ্গে এইরকম নানান রকমের ঝামেলা আর ব্যস্ততা আছে, এত সব ঝামেলার ব্যস্ততা সত্ত্বেও বান্দা আল্লাহকে ভুলে না, আল্লাহকে স্মরণ রাখে। হাম জাহাঁ যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ কোই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। দুনিয়ার যত মাহফিল হোক, যত সমাজ হোক, যত রকমের রং হোক, আল্লাহর দেওয়ানা ইমানওয়ালা বান্দা দুনিয়ার যে কোনো প্রান্তে যায় আল্লাহকে খুঁজতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহকে ভালোবাসতে থাকে, আল্লাহর উপর জীবনটাকে উৎসর্গ করতে থাকে। এত হাজারো ঝামেলার ব্যস্ততা সত্ত্বেও এই মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে। এই জন্য এই মানুষের ইবাদতের মর্তবা ফেরেশতার ইবাদতের ঊর্ধ্বে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নম্বর তিন, ফেরেশতাদের কোনো গুনাহ করার মন নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছেন এরকম, তারা গুনাহ বুঝেন না, গুনাহ তারা জানেনই না। হাজার সুন্দরী নারী রাস্তায় হাঁটতে থাকুক, হাজার হাজার মদের বোতল থাকুক, হাজার হাজার গাঁজা থাকুক, হেরোইন থাকুক, কিন্তু ফেরেশতারা এগুলো দেখলে সেদিকে তাকায়ও দেখার মতো মন মানসিকতা তাদের নাই। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক এরকম মেজাজ বানাইছেন যে আল্লাহ পাক বলেন যে মানুষের মধ্যে ভালোর দিকে আকর্ষণ এবং খারাপের দিকে আকর্ষণ দুটো আমি দান করছি ওকে পরীক্ষা করার জন্য। দুই আকর্ষণ যখন ওকে টানতে থাকবে, ও কি খারাপের দিকে যায় যাতে আমি আল্লাহ নারাজ হই আর ওর ঠিকানা জাহান্নাম হয়, আর নাকি ও এই ভালো আকর্ষণের দিকে যায়, একই সঙ্গে মদের বোতল, আরেক দিকে জিকিরের টান, জিকিরের ডাক, সে কোন দিকে যায়, জিকিরের ডাকের দিকে, দিনের কাজের দিকে, নাকি সে মদের বোতলের দিকে, গানের আড্ডার দিকে, বাদ্যের আড্ডার দিকে, শয়তানির আড্ডার দিকে সে ছুটতে থাকে, এটা আল্লাহ পাক দেখতে চান। কিন্তু বান্দা তখন বলে যে চস্কা লাগা হ্যায় জাম কা, সকল শুভ শাম কা, আব মে তুমারে কাম কা, হাম নফসে রাহা নেহি। দুনিয়ার বন্ধুরা যখন তাকে অন্যায়ের দিকে, খারাপ কোন আড্ডার দিকে, কাজের দিকে ডাকে, তখন সে বলে ইমানের নেশা আমাকে ধরছে, সুন্নতের নেশা আমাকে ধরছে, আল্লাহর দ্বীনের নেশা, আল্লাহর ভালোবাসার নেশা আমাকে এমনটা ধরছে যে প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে যাওয়া আমার জন্য কোনো কর্মই সম্ভব না। তোমরা যদি আমার উপর অসন্তুষ্ট হও তাতে আমার কিছু আসে যায় না, আমার আল্লাহ অসন্তুষ্ট হইলে আমার দুনু জাহান বরবাদ, সারা জাহান খেলাফ পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে, সারা পৃথিবী যদি আমাকে ত্যাগ করে, সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে লাগে, আমার টেনশন নাই, আমার আল্লাহকে আমি নারাজ দেখতে পারবো না, আমার আল্লাহকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। আব ইস নজর সে যাঁচ কে তো করিয়ে ফেসলা ক্যা ক্যা তো করনা চাহিয়ে আর ক্যা ক্যা না চাহিয়ে, এই নজর দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং বুঝ দান করেন। অনেকে মনে করে যে আমি দাঁড়িয়ে রাখতে তো মন চায়, আমি মুসলমান, আমি দাঁড়িয়ে রাখা সুন্নত এটা বিশ্বাস করি, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ, সুন্দর আদর্শ এবং নূরানি আদর্শ এটা, যেটা মানুষকে উঁচু মর্যাদা ভালো বানায়। দাড়ি মানুষকে নিচু বানায় না, দাড়ি মানুষকে উঁচু বানায়। আল্লাহর কসম, দাড়ি মানুষকে অসুন্দর করে না, দাড়ি মানুষকে পরম সুন্দর বানায়। কারণ দাড়ি রাখলে যদি নিচু হইত মানুষ তো কোনো নবী রসুলকে আল্লাহ পাক দাড়ি রাখতে দিতেন না, অথচ প্রত্যেক নবী রসুলের চেহারাতে দাড়ি ছিল। দাড়ি রাখলে যদি অসুন্দর লাগে, নবী রসুলদেরকে আল্লাহ পাক দাড়ি রাখতে দিতেন না, কারণ প্রত্যেক নবী রসুলকে আল্লাহ পাক সম্মানিত ভাবে এবং মানুষের নজরে সুন্দর লাগে এমন করে দুনিয়াতে পাঠাইছেন, যাতে সুন্দর নবীর নিকট আকৃষ্ট হয়ে গিয়া মানুষ সুন্দর দিন গ্রহণ করতে পারে। নবীর কাছে যদি চেহারা দেখলে যাইতে ইচ্ছা না করে, তার নিকট থেকে দিন গ্রহণ করবে কিভাবে? এজন্য কোন নবীর রসুলকে আল্লাহ পাক অসুন্দর আকৃতি দিয়া দুনিয়াতে পাঠান নাই। এতে প্রমাণ হল যে দাড়ি রাখলে অসুন্দর লাগে না, কিন্তু সে দাড়ি রাখতে হিম্মত করে না। কেন? যে দুনিয়ার বন্ধু বান্ধবরা অসন্তুষ্ট হবে, বলবে যে আরো কি কি বলবে, সমালোচনা করবে, করবে তিরস্কার করবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দুদুল মিল্লাহ মাওলানা আসফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, মুঝে দোস্ত ছোড় দে সব কোই মেহরবানা পুছে, মুঝে মেরা রব হে কাফি মুঝে কুল জাহানা পুছে। আমার সব বন্ধুরা যদি আমাকে ত্যাগ করে দেয়, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। সব রোজ মেহমদ জু ওর ইয়াদ আপনি রব কি মুঝে কোই হানা পুছে, মুঝে কোই হানা পুছে। দিন রাত তো আমার একটাই কাজ, আমার মাওলার ভালোবাসা, মাওলার ভালোবাসার পিপাসা এবং নেশা, মাওলার জন্য ব্যস্ততা, মাওলার জিকির, মাওলার ইয়াদ, মাওলায় পাকের মহব্বত, মাওলার বন্দিগি, এটাই হচ্ছে আমার জিন্দগি। কে রাজি কে নারাজ, কে খুশি কে নাখুশ, এটা আমার দেখবার কোনো সুযোগ নাই, কোনো প্রশ্ন নাই, কোনো ফুরসত নাই। হ্যাঁ, সব রোজ মে হো মরজু ওর ইয়াদ আপনি রব কি মুঝে কোই হা না পুছে, মুঝে কোই হা না পুছে। হুজ্জতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে, এক বুজুর্গ বলছিলেন যে, আরাল মুলুক বি আদনা দীন কদ কানাউ আমা আরাহুম রাজু বিল আইশি বিদ্দুয়ানি। দুনিয়ার রাজা বাদশাদেরকে জীবনভর কেবলই দেখলাম কি, যে অল্প একটু দিন নিয়ে খুশি, ইসলামের একটু কথা নিয়ে খুশি, একটু আমল একটু কাজ নিয়ে খুশি, কিন্তু দুনিয়ার অল্প একটু নিয়ে তারা খুশি না। আরো বড় পদ চাই, আরো ক্ষমতা চাই, আরো সম্পদ চাই, আরো আরো ক্ষমতা চাই, আরো সম্পদ চাই, আরো চাই, আরো চাই। দুনিয়া তারা যত পায় দুনিয়ার জন্য পাগল, কিন্তু দিনের ক্ষেত্রে সামান্য একটু দিনের কাজ করতে পারলে তারা বুলি আওড়াইতেই থাকে, ইসলামের জন্যই করলাম, আমি ইসলাম পালন করি ইত্যাদি বলতে থাকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াদারদের অবস্থা তো এই দেখলাম, তারা দিনের ব্যাপারে সামান্যর উপরে খুশি, দুনিয়া অল্প নিয়ে খুশি না। হে মুসলমান, তোমরা যারা দিনওয়ালা, তোমাদের কর্তব্য যে তোমরা সামান্য দুনিয়া নিয়ে খুশি হও, কিন্তু অল্প দুনিয়া নিয়ে দিন নিয়ে খুশি হইও না। দিনের ব্যাপারে তোমার বেচাইনি ব্যাকুলতা থাকা চাই, কে আইবেরাদর হারছে বরওয়ায় মীর, আইবেরাদর হারছে বরওয়ায় মীর আসি মীর অবি। হে মানুষ, তুমি যত ঊর্ধ্বে পৌঁছছ আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের বন্দিগিতে, নেক আমলের রাস্তাতে, তুমি সেই পর্যন্ত থামবা না, তুমি আরো আগে বাড়ো, তুমি আরো আগে বাড়ো, তুমি আরো আগে বাড়ো। আল্লাহ পাকের মহব্বতের রাস্তা এরকম যে প্রতিযোগিতাওয়ালা রাস্তা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন। হে আমার বন্দারা, ছোট তোমরা প্রতিযোগিতা করো নেক আমলের জন্য, মাওলার থেকে ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহ পাকের নিকট থেকে জান্নাত চাইয়ে নেওয়ার জন্য সেই রাস্তায় তোমরা ছোট, নেক আমলের মধ্যে এইভাবে ডুব। এক বুজুর্গ বলেন যে তু হো কিসি বি হাল মে মাওলা সে লাও লাগায়ে যা, তুমি যে কোনো অবস্থাতেই আসো, তুমি ছোট না বড়, তুমি গরিব না ধনী, তুমি কালো না সাদা, এসব দেখার দরকার নেই। তোমার এক কথা, আমি মাওলাকে চাই, আমি মাওলাকে চাই, এবং ছোট আল্লাহকে তালাশ করার জন্য বন্দিগির পথে ছোট। ইসলাম তো কোনো কঠিন বিষয় না প্রিয় বন্ধুরা। অনেকে মনে করে ইসলাম ভীষণ কঠিন জিনিস, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এক শতভাগ ভুল ধারণা। ইসলাম তো সম্পর্কে প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দ্বীন ইউসরুন, আল্লাহর দ্বীন তো নিঃসন্দেহে একদম সহজ। যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এই পাঁচ রক্ত নামাজের বিনিময়ে তাকে প্রত্যেক দিন পঞ্চাশ রক্ত নামাজের সওয়াব দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একবার রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা তো আমাকে দেখলে আর ঈমান আনলা, তোমরা তো আমাকে দেখলে আর ঈমান আনলা, কিন্তু সেই জমানাতে আমার এমন উম্মত পয়দা হবে, আমরা আমাকে না দেখে তারা বিশ্বাস করবে, আমাকে না দেখে তারা আমাকে ভালোবাসবে, আমাকে না দেখে তারা আমার প্রতি ঈমান আনবে, তাদেরকে দেখার জন্য আমার দীপটা বিচ্ছিন্ন হয়ে আছে। হ্যাঁ, আনা ইলাইহিম বিল আসওয়াক, আমার মন ব্যাকুল, আমি তাদেরকে কখন দেখব? তোমরা আমার সাহাবী, আমার তারা আমার পরম প্রিয়, তাদের জন্য আমার মন ব্যাকুল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জমানার কোন মুসলমান যখন একটা দিনের আমল করবে, কোন একটা ইবাদত করবে, এক একজনকে পঞ্চাশ জনের আমলের সওয়াব দেওয়া হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যেমন যে এক মাগরিব পড়ল, তো এক মাগরিবে পঞ্চাশ মাগরিবের সওয়াব দেওয়া হবে, এক মাগরিবে। এক জুমা পড়লে পঞ্চাশ জুমার সওয়াব দেওয়া হবে, এক রাকাত পড়লে পঞ্চাশ রাকাতের সওয়াব দেওয়া হবে, একবার কোরআন শরীফ খতম করলে পঞ্চাশ বার কোরআন শরীফ খতম করার সওয়াব দেওয়া হবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে পঞ্চাশ বার পঞ্চাশ জনের লা ইলাহা ইল্লাল্লাহর সমান সওয়াব দেওয়া হবে। পঞ্চাশ বার না, পঞ্চাশ জনের, পঞ্চাশ জনের লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব তাকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম তাআজ্জুব করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মর্তবা হবে তাদের, এত বড় ফজিলত যে একটা আমল করলে পঞ্চাশ জনের আমলের বরাবর সওয়াব। এইবার সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজরু খামসিনা মিন্না আও মিনহুম, ইয়া রাসূলুল্লাহ, যে পঞ্চাশ জন, কোন পঞ্চাশ? ওই জমানার পঞ্চাশ জনের আমলের সমান সওয়াব, নাকি আমাদের এই সাহাবিদের জমানার পঞ্চাশ সাহাবির আমলের সওয়াব তাকে দেওয়া হবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বললেন, আজরু খামসিনা মিনকুম, আমার শের জমানার উম্মত এক একটা আমল করলে তোমরা আমার সাহাবিরা পঞ্চাশ জনের আমলের সমান আল্লাহ পাক তাদেরকে সওয়াব দান করবে। আরে ভাই, আমার তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইতেছি। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম সম্পর্কে আমরা খোঁজ খবর রাখি না, উলামায়ে দ্বীনের কাছে যাতায়াত করা চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলামায়ে দ্বীন হলেন নবী রসুলদের নায়েব, নবীর নায়েব যারা সাচ্চা, যাদের নিকট কোরআন সুন্নাহর এলেম আছে, তাদের নিকট গেলেন তো সেই খুশবু আমরা পাব, সেই দৌলতের সন্ধান আমরা লাভ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আরে ইসলাম এত সুন্দর, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলী, যিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলতেন, দুনিয়াতে ইসলামের মতো সুন্দর কিছু আমি আর দেখলাম না। এবং তিনি আবেগ আপ্লুত হয়ে একটা ফার্সি ছন্দ পড়তেন, যে বলতেন যে, জেফারক তাব কদম আর কুজা কে মিনে গরম, কেরেশমা দামানে দিল মি কাসাত কে যাই যা। সেই ইসলাম দুনিয়াতে হাজারো লাখ কোটি সুন্দর আছে, কিন্তু সব সুন্দরকে দেখার পরে তোমাকে যখন দেখি, তো আল্লাহর কসম, তোমার মতো সুন্দর আমি আর দেখি নাই। সমস্ত সুন্দর থেকে নজর ছিন্ন হয়ে একমাত্র তোমার উপর নজর নিবদ্ধ হয়ে যায়, স্থির হয়ে যায়, যে এই সুন্দরকে দেখার পরে আর কোন সুন্দর দেখার দরকার নাই। ইসলামের এক একটা আমল এত দামি। আমরা উজু করি আমরা মনে করি উজু তো করতে হয় নামাজটা পড়ার জন্য, কিন্তু উজু যে কত বড় আমল সেটার ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু যখন উজু শুরু করতেন সারা দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন হইয়া এমন বেশি রকমের ধ্যানমগ্নতার ছাপ তার চেহারাতে ফুটে উঠত যে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, ভীষণভাবে বিভোর হয়ে আছেন। লোকজন জিজ্ঞাসা করলেন যে হযরত উজু করার সময় আপনার এমন অবস্থা কেন? তো তিনি বললেন আরে তোমাদের খবর নাই, মহান রব্বুল আলামিন মহান বাদশাহ ডাকছেন তার উপর দরবারে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, সেই প্রস্তুতি আমি গ্রহণ করতেছি। কতটা আমার তাহলে এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত, কত বেশি মনোনিবেশ দরকার, কত বেশি আমাকে ব্যস্ত হওয়া দরকার, তৎপর হওয়া দরকার। যে উজু খালি এরকম না যে হাত পা ধুয়ে নেওয়া, আমার প্রিয় বন্ধুরা আল্লাহর কসম উজু এত বড় আমল, এত বড় আমল, আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমরা গভীর মনোযোগে উজু করতাম যে উজু এত দামি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন কোন মুমিন বান্দা যখন উজু করে, কোন মুসলমান যখন উজু করে, তো যখন সে চেহারা ধুতে থাকে তার চেহারার সবগুলো গুণা উজুর পানির সঙ্গে চলে যায়, এমনকি চেহারার মধ্যে চোখের পানি গুণাগুলো পর্যন্ত এই উজুর পানির সঙ্গে ঝরে যায়। যখন সে হাত ধুতে থাকে হাতের সঙ্গে তার এই হাতের গুণাগুলো, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের গুণাগুলো ওই উজুর পানির সঙ্গে ছড়ে পড়ে যায়। যখন সে মাথা মোছা করে, কান মোছা করে, মাথা এবং কানের গুণাগুলো মাথা মোছার সঙ্গে সঙ্গে সব ছড়ে পড়ে যায়। যখন বান্দা দুই পা ধুতে থাকে তো ওই সময় পায়ের গুণাগুলো সব উজুর পানির সঙ্গে ছড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন যখন সচ্চাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক উজু সম্পাদন করে, উজু শেষ এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো এই বান্দা একদম মিসবাহ হয়ে যায়। শুধু উজুর আমলের বরকতে। একবার এক সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের ময়দানে বেসুমার মানুষ আসবে, প্রত্যেক নবীর উম্মতরা কেয়ামতের ময়দানে আসবে, তো আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? এত মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনা, কারণ হাদিস শরীফে আছে, বুখারী শরীফে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা আসছি শেষে কিন্তু জান্নাতে যাব সকলের আগে, নাহানুল আখিরুন আল আউয়ালুনা দুখুলান ফিল জান্নাহ, আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা শেষে কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা আগে, আমরা অগ্রগামী। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো জন্য জান্নাতের গেট খোলা হবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের সামনে না যাবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের উম্মতকে সহ জান্নাতের গেটের সামনে যখন হাজির হবেন তো জান্নাতের গেট কিপার, জান্নাতের গেট কিপার তখন বলবেন যে কে আপনি? বলো এই দরজা খোলো, কে আপনি? বলে আমি মোহাম্মদ। ও ফো বিকা উমির তো আল্লাহ আফতাহা লিআহদিন ক্বাবলাকা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর নির্দেশ আছে যে মোহাম্মদ আসার আগ পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খুলবা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে সর্বপ্রথম তার জন্য জান্নাতের গেট খোলা হবে, তার উম্মত প্রবেশ করবে সকলের আগে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন সবার আগে, এত বেসুমার মানুষের মধ্যে তা আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? এই এত কোটি শত শত হাজার হাজার কোটি উম্মত, এদেরকে খুঁজে তালাশ করে বাইরে করে সাথে নিয়ে যাওয়া এটা আপনার সম্ভব হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীরা শোনো, কোন একটা সুবিশাল ময়দান, এর মধ্যে বিভিন্ন মালিকের ঘোড়া আছে, এক এক মালিকের ঘোড়ার এক এক রং, এক এক মালিকের ঘোড়ার এক এক রং, কিন্তু একজন মাত্র মালিকের ঘোড়ার একটা রং, সেটা হলো এই যে ওই ওর ঘোড়াগুলো সবগুলো কপাল চান্দা, হাঁটু চান্দা, মানে কপাল এরকম সাদা আর হাঁটুগুলো সাদা, এইরকম ঘোড়া ওই ময়দানে আর কারুই নাই। এইরকম যদি হয় কারো ঘোড়া, ওই মালিকের লক্ষ লক্ষ কোটি কোটি বেসুমার ঘোড়ার মধ্য থেকে নিজের ঘোড়াগুলোকে চিহ্নিত করে চিনে নেওয়া কি কোনো মুশকিল হবে? তো সাহাবায়ে কেরাম বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মুশকিল হবে না। এই তো এক নজরে এদিক থেকে সেদিক দেখলে সব চিনা যাবে, এই আমার ঘোড়া, এগুলো আমার ঘোড়া, এগুলো আমার ঘোড়া, এগুলো আরামসে চিনা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যে উযু করবে, উযুর অঙ্গগুলো নূরে হাসর ময়দানে এতটা ঝলমল করতে থাকবে, যে যাদের উযুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে, তা আমি দেখলেই বুঝতে পারবো সব আমার উম্মত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এর অর্থ এই না যে পূর্বের কোন উম্মতের জন্য উযু ছিল না, এমনটা না। কিন্তু উযুর এই যে ফল এবং বৈশিষ্ট্য, এই রেজাল্ট, এটা সিরেফ এই উম্মতের জন্য যে উযুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে। এটা তালাও ভাই মাইক। মাইক চালু আছে? পোকা পড়বে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথায় মাইক চালু আছে ভাই? শোনা, পিছনে শোনা যায়? হ্যাঁ, তোমার মাইক আরো আওয়াজ বাড়াচ্ছে, জেনারেটর সারতেছে। আচ্ছা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, উজুর আমল এত দামি, খালি উজু করাটা এত দামি এবং এত মূল্যবান। আর উজু হল নামাজের প্রস্তুতি। উজু যদি এত দামি হতো, নামাজের অবস্থা কি? উজু যদি এত দামি হয়, সে নামাজের অবস্থা কি? মিয়া শুনতে পারতেছেন আপনারা? হ্যাঁ, সে নামাজ তো পড়লে ভাই সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক বান্দার একদম সামনে থাকেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন তুমি নামাজে দাঁড়াও, তো তুমি তখন বারবার মুখেও বলতে থাকো, অন্তরে ধ্যান করতে থাকো, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে, আল্লাহ পাক আমার দিকে তাকায় আছেন, আল্লাহ পাক আমার দিকে একদম মুতাওয়াজ্জে আছেন। সামনাসামনি হইয়া ফের বান্দা আল্লাহ পাকের ইবাদত বন্দেই করতে থাকে। মুসলিম শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজ শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ সাথে সাথে বান্দার এই আলহামদুলিল্লাহর উত্তর দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন উত্তর দেন, হামিদানি আব্দি, আমার বান্দা, আমার বান্দা ও, আর সে আমার কি প্রশংসা করল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বান্দা যখন বলে আর রহমান ইর রহিম, সীমাহীন দয়ালু আমার মাওলা, অপার করুণাময় আমার মাওলা, আল্লাহ পাক জাল্লা জালালু সাথে সাথে বলেন, আসনা আলাইয়া আব্দি, কি গুণগান করলো আমার বান্দা আমার। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যে প্রতিদান দিবসের মালিক আমার আল্লাহ, তো ওই সময় আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়ালু বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহিমা কীর্তন করলো, আমার বড় বর্ণনা দিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইভাবে আলহামদুলিল্লাহ সূরা পড়তে থাকে, এক একটা বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উত্তর দেন, এক একটা বলে আল্লাহ পাক সাথে সাথে উত্তর দেন। যখন বান্দা বলে ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, হে আল্লাহ, আপনার বন্দেগি করি, আপনারই বন্দেগি করব, আপনার নিকট সাহায্য চাই, আপনারই সাহায্য চাইব, আপনার নিকটই সাহায্য চাইব, আল্লাহ পাক তখন বলেন, এটা হলো বান্দার আমার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করা, যে বন্দেগি আমার, বন্দেগি করে বান্দা আমার, কিন্তু ও সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে, ওকে সাহায্য করব আমি। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ, আমাকে একদম সোজা আপনাকে পাওয়ার পথটা দেখাইয়া দেন, যারা আপনাকে পেয়ে গেছে তাদের রাস্তা দেখান, যারা আপনার গজবের শিকার, আপনার অসন্তুষ্টির শিকার, পথ হারা, পথ ভ্রষ্ট, অন্ধকারে যারা নিমজ্জিত, তাদের পথে যেন আমি না যাই, হে আল্লাহ আমার এই দোয়া কবুল করেন। আল্লাহ পাক উত্তরে বলেন, হাযালি আব্দি ওয়ালি আব্দি মা সালা, এইটা তো একদম পিওর আমার বান্দার কথা, বান্দার নিজের জন্য চাওয়া, আমি এই বান্দার এটা মঞ্জুর করে নিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসলিম শরীফের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান এটা। আমার প্রিয় বন্ধুরা, নামাজ তাহলে কি? এজন্য নিঃসন্দেহে আস-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর কসম, নামাজ তোই জমিনে বন্দার মেরাজ, আল্লাহর সঙ্গে জমিনে আল্লাহর সঙ্গে মেরাজ। আরে নামাজের পরে মানুষ দোয়া মুনাজাত করে বা যে কোনো সময় দোয়া মুনাজাত করে, দোয়া মুনাজাত কি জিনিস? আমরা দোয়া মুনাজাত করি আল্লাহর কাছে কিছু চাই, আরে কিছু চাওয়া এত বড় জিনিস। আর দোয়া মুখুল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া হলো ইবাদতের নির্যাস, ইবাদতের মূল জিনিস। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে বান্দা আল্লাহর নিকট চায় না আল্লাহ পাক তার উপর নাখোশ হন, নারাজ হন। কিরে তুই আমার কাছে চাইলি না কি জন্য? বিয়ে করছে আজকে 20 বছর, স্ত্রী কোনোদিন স্বামীর কাছে কোনো আবদার করে নাই, কোনো কিছু চায় নাই, সে স্বামী কত ক্ষিপ্ত হবে, কত অসন্তুষ্ট হয়, কত গুসায় ফুলতে থাকে যে ওর কি আরেকজন স্বামী আছে যার কাছে সে চায়, আমার কাছে চায় না কেন? কি কথা, ঠিক কিনা? সন্তান বড় হলো, বাবার কাছে বারবার এক বাচ্চা বারবার আব্বু আমার জন্য চকলেট আনবা, আবার আরেকদিন রওনা হলো আব্বু আমার জন্য বিস্কুট আনবা, আরেকদিন আব্বু আমার জন্য কলম আনবা, আব্বু আমার জন্য খেলনা আনবা, ফোন করে আব্বু তুমি আসবার সময় কিন্তু আমার জন্য খেলনা আনবা, আনবা কিনা বলো, আব্বু খুশিতে বাঘ বাঘ, আমার বাচ্চা আমাকে কি মহব্বত করে, আমাকে খেলনা আনতে বলে, চকলেট আনতে বলে, কলম আনতে বলে, কাগজ আনতে বলে, যা দরকার সব আমার কাছে বলে, আব্বু তুমি 2টা টাকা আমার দিয়ে দাও, 5টা টাকার নোট দিয়ে দাও। তো বাবা খুশি হয়ে বাই করে দিয়ে দেয়। বাবার মনই এমন যে সন্তান চাইলেই বাবার মন বড় হয়ে যায়, মানে বাবা সন্তান চাইলেও বাবা মনে করে যে আমি লাখ কোটি ধন তার উপর উৎসর্গ করে দিই, এতটা বাবার খুশি লাগে। আমার প্রিয় বন্ধুরা, বাবা মায়ের মনের মধ্যে যে মায়ার এই রং, ভালোবাসার এই রং, ছোটর প্রতি সন্তানের প্রতি আল্লাহর কসম, বান্দার প্রতি আল্লাহ পাকের মহব্বতের রংটা কি, সেটা দেখানোর জন্য আল্লাহ পাক এই দৃশ্য বান্দা এবং বাচ্চার জীবনে দান করছেন। যে তুমি যদি পিতা হইয়া তোমার তোমার সন্তানের প্রতি চাইলে পরে এতটা আপ্লুত হও মহব্বতে, তা আমি আল্লাহ তুমি যখন আমার নিকট চাও তো আমার কতটা খুশি লাগে। এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাইযা দান ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যখন বান্দা যখনই বান্দা আমার নিকট চায় আমি একদম কাছের থেকে শুনি, একদম নিকট থেকে শুনি, ও কি কি বলে, প্রতিটি অক্ষর শুনি, প্রতিটি শব্দ শুনি, প্রতিটি বিষয় শুনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক বলেন যে উজিবু দাওয়াত দাইযা দান, যে কেউ আমার নিকট চাইবে, যেহেতু একমাত্র আমি খোদা, তো আমার নিকট যা চাইবে সেটা আমি পূরণ করব। উজিবু দাওয়াত দাইযা দান, এই আয়াতে পাকের ব্যাখ্যা। দুনিয়ার মুফাসসিরিন, কোরআনে কারিমের মুফাসসিরিন বলেন যে হে মুসলমানরা তোমাদের খেয়াল করা উচিত, আল্লাহ পাক এখানে বললেন কি, মুসলমান জরুরি না, কাফের মুশরিকও যদি এই দুনিয়াতে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ পাক সেটা পর্যন্ত কবুল করেন। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? তার এক প্রমাণ তো হলো ইবলিস আল্লাহ পাকের দরবার থেকে যখন বিতাড়িত হলো আল্লাহ পাক বললেন জাতি মরদুদ কোথাকার, ইবলিস সে সময় বলল আল্লাহ আমার একটা কথা আছে, আমার একটা দোয়া, সেটা কি, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে কেয়ামত হওয়া পর্যন্ত আপনি আমার একটু সুযোগ দেন, আমি ওদেরকে যাতে ভুল পরামর্শ দিতে পারি, ভুল পথে নেওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক তৎক্ষণাৎ বললেন যা তোর এই দোয়া আমি কবুল করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইবলিস সবচেয়ে জঘন্য, সবচেয়ে মরদুদ, সবচেয়ে নিকৃষ্ট, তার দোয়া পর্যন্ত আল্লাহ পাক কবুল করার বিষয়টা কোরআনে কারিমে নাজিল করে আমাদেরকে বুঝাইছেন যে ইবলিস মরদুদ এবং সবচেয়ে নিকৃষ্ট, সে একটা দোয়া করলে যদি আমি আল্লাহ কবুল করি তো তুমি ইমানওয়ালা, আমি মাওলার দেওয়ানা, তুমি চাইলে কি আমি তোমাকে দেব না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্যই ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফি দোয়া, যেই বান্দা গভীর মনোযোগে নাছোড় হয়ে আল্লাহর নিকট চায় আল্লাহ পাক তার উপর ভীষণ খুশি হন এবং আল্লাহ পাক তাকে নিজের প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত করে নেন। এই বান্দা আমার একটু আমার কাছে খুব চায়, আর চাইলে এক বাচ্চা এমনি বলে দিল, খেলতেছে খেলার ছলে বলে দিল হে আব্বু চকলেট নিয়ে এসো তো, আবার খেলতেছে। আরেক বাচ্চা গিয়া ধরছে যে কাপড়রা চলে, আব্বু তুমি চকলেট আনবা, আব্বু তুমি চকলেট কিনে দাও, ছাড়েই না। তো বাবা কিন্তু ওই যেটা ছাড়ে না, নাছোড় হয়ে যে বাচ্চা ধরে, ওর প্রতি বেশি মায়া করে, ওর প্রতি বেশি খুশি হয়। দোকানে গেলে, অফিসে গেলে, বিদেশে গেলে ওর কথা বারবার মনে হয়, ওর তো আমার ছাড়া থাকতেই পারে না, কিছু দরকার হয়তো আমার কাছে বলার, কারোর কাছে চাই না। ওই চাওয়ার কারণে তার প্রতি মায়া মহব্বত তীব্রতর হয়। আমার প্রিয় বন্ধুরা, যেই বন্ধু আল্লাহর নিকট কিছু হলেই, দরকার হলেই চায়, আল্লাহ পাকের মহব্বত তার প্রতি তীব্রতর হয়। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যেহেতু কোন বন্দিগীতে আল্লাহর রহমত মহব্বত বেশি আকৃষ্ট হয় সেটা তিনি জানেন, এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের যা যখন দরকার আল্লাহর কাছে বলবা, এমনকি জুতার স্যান্ডেলের ফিতাটা যদি ছিঁড়ে যায় আল্লাহকে বলবা, আল্লাহ আমার ফিতা লাগবে, আমার স্যান্ডেলের ফিতা লাগবে, আমার ফিতা দেন, ডাল লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, হ্যাঁ তেল লাগবে, আমার প্রসাদনী লাগবে, আমার পোশাক লাগবে, আল্লাহ আপনি দেন আমাকে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এরপরে আপনি বাজারে যান, খরিদ করে নিয়ে আসেন, এখন আপনি মনে মনে ধ্যান করেন, মাওলার কাছে চাইছিলাম, মাওলা আমাকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কোরআন শরীফে পেয়ারা রব্বুল আলামিন বলেন যে কুলু বি রিজকি রব্বিকুম ওয়াশকুরুহুলা, সারা জাহানের নেমত তো হে আল্লাহ, হে বান্দা তোমাদের জন্য, এটা ভোগ করতে থাকো, খাইতে থাকো, আর রব্বুল আলামিনকে রব্বুল আলামিন বলো, আল্লাহকে আল্লাহ বলো, মাবুদকে মাবুদ ডাকো, আল্লাহ পাকের শুকর গুজারি করতে থাকো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য বিখ্যাত বুজুর্গ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে আমার প্রিয় বন্ধুরা কি হলো আমরা কেন বুঝি না, কেউ না হো রোজ আজল সে হো চুকি তকসিম কার, মে হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু এই সিদ্ধান্ত ঘোষণা করছে, সিদ্ধান্ত গ্রহণ করছে অনাদিকালে যে বান্দা আমার থাকবে, সারা জাহান আমার বান্দার থাকবে, সব কিছু আমার বান্দার থাকবে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল জমিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে প্রিয় মাওলা, যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমিন মেরি, হে আল্লাহ আপনি আমার তো সবই আমার, আপনি আমার হলে আসমানটা আমার, এই পৃথিবীটাও আমার, এই জান্নাতুল ফেরদাউস আমার, যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমিন মেরি, আগর একটু নেই মেরা তো কোই শাই নেই মেরি, হে আল্লাহ যদি আপনি আমার না হন তাহলে আমার আর কিচ্ছু নেই, আমি কপাল পোড়া সর্বহারা, আমার দুনু জাহান বরবাদ, দুনু জাহান সরকার। এজন্য হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, আমার ভাই মুসলমান, সারাটা দুনিয়া পাইছো তুমি আল্লাহকে পাও নাই, তুমি কপাল পোড়া, তোমার কি তুমি কিছুই পাও নাই, আর যদি দুনিয়ার কিছু তো পাও নাই কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সব কিছুই পেয়ে গেছো, যে আল্লাহকে পাইছে সব কিছুই পেয়ে যায়। আমার ভাইরা, দোয়া এত বড় আমল, এত জবরদস্ত আমল যে কি বলা, অনেক উচ্চ স্তরের ইবাদত দোয়া। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একবারে আল্লাহকে বেশি কাছে পাওয়ার আমল হলো দোয়া, আল্লাহ বেশি কাছে পাওয়ার এক আমল হলো দোয়া, বহুতই আশ্চর্যজনক এই দোয়া। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আউলিয়া কেরাম বুজুর্গানের দিন অনেক দোয়া করেন, বেশি বেশি আল্লাহ পাকের নিকট। করাচিতে এক বুজুর্গ ছিলেন হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর খলিফা হযরত ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, তিনি বলতেন যে হে মুসলমান, যখন তুমি হাত পাতো আল্লাহর সামনে, হে আল্লাহ আমার কিছু দেন, তোমার দুই হাত যখন আল্লাহর সামনে পাতো, সাত আসমান জমিন তখন তোমার হাতের নিচে থাকে, তোমার হাতের সামনে শুধু আল্লাহই আল্লাহ থাকে, তোমার হাত দুইটার এত বড় মর্যাদা, যে হাত আল্লাহর দিকে উঠে সে হাতের মর্যাদা এত বড়, এত বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিকট চাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর থেকে নেওয়ার তৌফিক দান করেন। হাম তো মায়েল বকরম হে চাহনে ওয়ালে হি নেই। এক বুজুর্গ বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালের পক্ষ থেকে আল্লাহ তো বলেন যে আমি তো দিতে চাই, তোমরা তো নেও না, চাও না, নেও না। হ্যাঁ, দোয়া এত বড় জিনিস যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে বলেন, আজ দোয়া না বুদ মুরাদে আশেকা জুজ সখন গোফতান বা আশিরি দাহা। আউলিয়া ইকরাম আল্লাহর প্রেমিক যারা আল্লাহর নিকট দোয়া করেন তাদের দোয়ার মধ্যে উদ্দেশ্য থাকে আল্লাহর সঙ্গে একান্তে লম্বা আলাপ করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বাসর ঘরে সে কত লম্বা আলাপ করতে থাকে মানুষ, যত কথা বলে শেষই হয় না। হঠাৎ আজান হলো, কিরে এটা কিসের আজান? বলে হ্যাঁ ফজরের আজান। আল্লাহ কখন ফজর হলো? এত আলাপ যে কথাই শেষ হয় না। আমার প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রীর পহেলা মিলনের রাত্রে এতটা গভীর মনোযোগে তারা কথাবার্তা এবং মনের লেনদেন করতে থাকে। কোন আরেফ, কোন গলি, কোন আল্লাহর প্রেমিক যখন আল্লাহর সঙ্গে দোয়ার মধ্যে মশগুল হয়, গভীর নিবিষ্টতার সঙ্গে আল্লাহর সঙ্গে কেবল আলাপ চারিতে লিপ্ত হয়, আল্লাহ আমার কিন্তু আপনি জান্নাত দিবেন, আল্লাহ আল্লাহ আপনি আমার জান্নাত ফিরদৌস দিবেন, বড় জান্নাতটা দিবেন, হে আল্লাহ আমাকে আমাকে খুব রিজিক দেন, আমাকে দুনিয়াতেও দেন আখেরাতেও দেন। অনেকের মেজাজ এরকম যে দুনিয়াতে না খায় বা কম খায় থাকে, আখেরাতে বেশি খেতে চায়। আছে না এরকম অনেক বান্দা, দুনিয়াতে অত না, আমার এত লাগবে না, আমি পুঁটি মাছ খাবো আর শুটকি খাবো আর ভর্তা খাবো, এই হলে আমার চলে, আমার জন্য আমার মাওলা জান্নাতে দেন। কি কথা বুঝেন নাই? এক 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 ওলির এক এক মেজাজ, এক এক ফুলের এক এক রং, এক এক ফুলের এক এক গ্রাম। ওলি আল্লাহদের মধ্যে, আল্লাহর বিশিষ্ট বন্দাদের মধ্যে বিভিন্ন রকমের তবিয়ত আছে, চরিত্র আছে। কেউ মনে করে এখানে এত লাগবে না, আল্লাহ ওখানে দিয়েন। আর একদল বন্দায় পৃথিবীতে এরকম আছেন, তারা বলেন যে আল্লাহ আমার এইখানেও দেন সেখানেও দেন। কারণ আপনার কি অভাব আছে? আল্লাহ পাক যে নেয়ামত বানাইছেন আসমান জমিন ভরপুর বেশুমার নেয়ামতে, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, এই তোমার আল্লাহর নেয়ামত এত বেশি এত বেশি, এগুলো যদি সারা জীবন সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে গুনতে শুরু করে যে আল্লাহর নেয়ামত কি পরিমাণ, দেখি গুনে একটু, কোন লিস্টে এটা কমপ্লিট করা সম্ভব হবে না। কোশ্চিন গেল, এত নেয়ামত আল্লাহ তাআলা বানাইছেন নিজে ভোগ করার জন্য না, সবটাই বান্দাদের জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য না খায়া সুটকি হওয়ার কোন দরকার নাই, না খায়া সুটকি হওয়ার দরকার নাই। খাও, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন খা তোর মাওলাটা, খায়া খুব বন্দেগি কর, শুকর গুজারি কর। আর বন্দেগিও এত কঠিন বন্দেগি না, দিন রাত 24 ঘন্টা খালি কোরআন শরীফ নিয়ে বসে আস, 24 ঘন্টা নামাজে ব্যস্ত, 24 ঘন্টা জিকিরে মশগুল, এইরকম বন্দেগিও আল্লাহ পাক চান নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আপনারা খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা শুকর কোরআন সুন্নাহ বিশ্বের সেরা আলেমদের নিকটে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করছেন, এবং কোরআন সুন্নাতে যে দৌলত নিজের চোখে দেখার তৌফিক হচ্ছে আমাদের বুজুর্গানের বরকতে, সেগুলো মুসলমান ভাইদের সামনে পেশ করার চেষ্টা করতেছে। ইসলাম কাউকে এরকম বৈরাগী হওয়ার পরামর্শ দেয় নাই, এইরকম বৈরাগ্যবাদের দৃষ্টিভঙ্গিতে বক্তৃতা বয়ান এটার কোনো মানে হয় না। ইসলাম তো এই যে কোন সন্তান, কোন বাবা, কোন মা এটা পছন্দ করেন না আমার ছেলে না খাইতে না খাইতে সুটকি হোক, আমার কোন বাবা মা পছন্দ করবেন না যে আমাদের অঢেল সম্পদ থাকা সত্ত্বেও ও যেন সালার চট পরে, ও যেন ভালো পোশাক না পরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম, প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা নিয়মাতা আন ইয়ারা আসারা নিয়মাতি আবদিহি আলাইহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক কোন বান্দাকে নিয়ামত দিলে আল্লাহ পাক চান যে তুমি এটা ভোগ করে আমাকে দেখাও একটু, আমি দেখি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটা ভোগ করে দেখো। ঈদের মৌসুমে স্বামী ভালো কাপড় নিয়ে আসছে, সালোয়ার কামিজ সুন্দর দামি দামি নিয়ে আসছে, ঈদ উপলক্ষে স্ত্রী পুরান কাপড় গুলো পরছে আর নতুন কাপড় একটাও পরেনি। স্বামীকে এতে খুশি না গোসা? হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য বাবা কত কষ্ট করে মার্কেটে মার্কেটে গেটে ঘুরতে 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 ভালো পোশাক হাতে কিনে নিয়ে আসছে, এখন ঈদের দিনে সেই পুরানা বস্তা পড়া কাপড় গুলো বাইর করে ছেলেমেয়েরা সবাই পরে বাস ঈদ উদযাপন করতেছে, আর বাবা দেখি কিরেই কাজটা করলো কি, এতটা মন খারাপ হয়েছে গিয়ে একদম বিশ্বাস হয়ে গেছে। এবার বিবি গিয়া জিজ্ঞাসা করে আপনার কি হলো, আপনি ঈদের নামাজে যাবেন, আপনি এরকম পড়ে আছেন? বলে আমার মন এত খারাপ, এত কষ্ট লাগতেছে, মনে হয় যে আমি অসুস্থ হয়ে গেছি, আমি উঠতেই পারবো না, আমি এত কষ্ট করে ওদের জন্য পোশাক আনলাম আর ওরা এসে পুরান বস্তা ভরা সে পুরান পোশাক এগুলি বাড়ি করে আজকে পড়লো কেন, আমার তো অনেক বড় আঘাত লাগছে অন্তরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো বাবা যে বাবা পছন্দ করেন সন্তানেরা ভালো পোশাকে আমার সামনে আসুক, স্বামী পছন্দ করে আমার দেওয়া ভালো পোশাক স্ত্রী সাইজে আমার সামনে আসুক। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, আল্লাহ পাক পছন্দ করেন বান্দারে যে নেয়ামত দিছি এগুলো ভোগ করে খাইয়া ব্যবহার করে আল্লাহ আমাকে দেখাইয়া দেবে। আহা, ইসলাম না বুঝার কারণে অনেক মানুষ পাগলামি করতে থাকে এবং পাগলের মতো কথাবার্তা বলতে থাকে। দেখেন আমার পীর ও মুর্শিদ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ, অনেক মানুষ তার মর্যাদা বুঝতে ব্যর্থ, অনেক মৌলবী সাহেব তার মর্যাদা বুঝতে ব্যর্থ হয়েছেন। এই এই বুজুর্গ এই ওলি আল্লাহ এত বড় ছিলেন যে বাইতুল মুকাররমের খতিব মাওলানা উবাইদুল হক জালালাবাদী রহমতুল্লাহ আলাইহ আমার শাইখের সোহবতে আসতেন, এই বুজুর্গের সোহবতে আসতেন। শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ বুজুর্গের সোহবতে আসতেন। বড় কাট্টার বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহ, এত বড় মানুষ তিনি, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ উস্তাদ, তিনি এই বুজুর্গের সোহবতে আসতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, তো এই বুজুর্গের এই সামান্য একটু ভূমিকা দিলাম এই জন্য যে তার এক একটা আমল ছিল সুন্নত মোতাবেক এবং আল্লাহর মহব্বতের ডুবা, এক একটা মুহূর্ত ছিল আল্লাহর মহব্বতের ডুবা। আল্লাহর মহব্বত তিনি শুধু করতেন না, তিনি ছিলেন আল্লাহ পাকের মহব্বতের নেশাগ্রস্ত মানুষ। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, এবং সেই বুজুর্গ বলতেন যে মুঝে মেরি জিন্দগি কা হাসিল মেরি জি কা সহারা তেরে আশিকুঁ সে সিখ তেরে আশিকুঁ মে জিনা তেরে আশিকুঁ মে মরনা, হে আল্লাহ আমি সারা জীবন আপনার দেওয়ান আপনার প্রেমিক পাইলেই তার সঙ্গ লাভের চেষ্টা করছি, তার কাছে বসছি, তার দোয়া নেওয়ার চেষ্টা করছি, তার থেকে দিন নেওয়ার চেষ্টা করছি, আপনার ভালোবাসা নেওয়ার চেষ্টা করছি। মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ ক্যা হে আরব তেরে আশিকুঁ সে সিখা তেরে সঙ্গে দর পে মরনা, হে আল্লাহ আমি জানতাম না আপনার ভালোবাসা কি জিনিস, আপনার ভালোবাসার যন্ত্রণা কি জিনিস, আপনার প্রেমিকদের সঙ্গে আপনার আউলিয়াদের সঙ্গে উঠা বসার বরকতে আমি দেখলাম যে আপনাকে কেমন ভাবে ভালোবাসতে হয়, কিভাবে আপনার মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে হয়, তাদের নিকট আমি শিখলাম। হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার শায়খ আমার মুর্শিদ জীবনের এক বিশাল অংশ ষোলো বছর কাটাইছেন। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেন একটু পরপর চিৎকার দিয়ে উঠতেন এমন জোরে যে আল্লাহ বলে এমন এক ডাক মারতেন, আমার শায়খ বলেন যে মনে হয় যে আল্লাহ আল্লাহকে পায়ে গেছেন একদম, এমন এক ডাক মারতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এইরকম আল্লাহর প্রেমিক দেওয়ানা যারা, যাদের চক্ষু আল্লাহর দেওয়ানা, যাদের জবান আল্লাহর দেওয়ানা, যাদের হৃদয় আল্লাহর দেওয়ানা, যাদের চাহনি আল্লাহর দেওয়ানা, যাদের চিন্তা বিবেক আল্লাহর দেওয়ানা, এইরকম আল্লাহর দেওয়ানা বান্দাদের সান্নিধ্য লাভ ব্যতীত ইসলামের পূর্ণাঙ্গ সৌন্দর্য দেখার তৌফিক কারোই কখনো নসিব হয়নি এবং কখনো হয় না, কখনো হবে না। এজন্য কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, ঈমান ওয়ালারা আল্লাহকে ভয় করবা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ভয় আর হুকুম দ্বারা জীবনকে নিয়ন্ত্রিত করবা, পরিচালিত করবা, এতটুকু যথেষ্ট নয়, ওয়া কুনু মা সাদিকিন এবং সাচ্চা আমার বান্দা যারা কামেল বান্দা যারা তোমরা তাদের সঙ্গ লাভ করবা, তাদের থেকে দিন নিবা, তাদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, তাদের পথে তোমরা চলবা। মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে জিনসে হোকে তেরে দিওয়ানে গায়ে লওটায় জিতনে ফরজানে গায়ে তাব মঞ্জিল সিরফ দিওয়ানে গায়ে, ইসলামের সত্যিকার মজা লাভ করছেন, ইসলামের সরল পথে সত্যিকার ভাবে সফলতা লাভ করছেন আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের দেওয়ানা বান্দারা। আর ওই ইসলামী পণ্ডিত আর ইসলামী চিন্তাবিদ হওয়ার জন্য আমরা যারা এরকম কিছু লোক চিন্তা ভাবনা করি যে আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট জানি বুঝি, তো এইরকম যথেষ্ট জানি বুঝি তো পর্যন্ত যারা থামে যান তারা ইসলামের সে সৌন্দর্য দেখার থেকে বঞ্চিত এবং ইসলামের সে ইসলামের নূরানি জিন্দগির সর্বোচ্চ চূড়া পর্যন্ত পৌঁছার থেকে শেষে বঞ্চিতই থাকা লাগে। আল্লাহ তাআলা বঞ্চিতদের মধ্যে আমাদেরকে সামিল না করেন, সফল কামদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এবং এই বুজুর্গ আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন মুঝে কুছ খবর নহীন থি তেরা দর্দ ক্যা হে আরব তেরে আশিকুঁ সে সিখা তেরে সঙ্গে দর পে মরনা, কিসি আহলে দিল কি সোহবত জো মিলি কিসি কো আখতর উসে আ গয়া হে জিনা উসে আ গয়া হে মরনা, কোন খাঁটি আল্লাহর ওলির সঙ্গে জীবনের কিছু মূল্যবান সময় যে কাটাইতে পারছে তো সে জীবনটা কেমন হওয়া উচিত সেটা সে বুঝতে পারছে, এই জীবনটাকে কেমন বানানো উচিত সেটা সে বুঝতে পারছে। ভারত এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন মিয়া কোন আল্লাহর ওলির সঙ্গে ঘুরো এবং আল্লাহর নাম নেওয়া শিখো, তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, তুমি আল্লাহর নাম নেওয়া শিখো তোমরা তোমার দুনো জাহানকে আল্লাহ পাক কামিয়াব বানিয়ে দিবেন। কি হলো আজকে মুসলমানদের, মুসলমানরা ডাক্তার বা এই যে হাতুরে ডাক্তার আর সত্যিকার ডাক্তার, পিজি হসপিটালের ডাক্তার, গাঁওগ্রামের অজুপাড়াগারের হাতুরে ডাক্তার, দুজনকে সমান মনে করা যায়? ইনিও চিকিৎসা করেন, তিনিও চিকিৎসা করেন, দুইজনের মধ্যে আকাশ পাতালের থেকে বেশি পার্থক্য না? আমার প্রিয় বন্ধুরা, দিন ইমান ইসলাম শিখতে হবে কার নিকটে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন যে তোমরা দিন শিখবে, ইমান শিখবে, ইসলাম শিখবে ওলামায়ে দ্বীনের নিকট থেকে, খাঁটি ওলামায়ে দ্বীনের নিকট থেকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে নির্দেশ করলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর হুকুম তামিল করো। আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর হুকুম তামিলের সুন্দর নূরওয়ালা জিন্দগি অর্জনের জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসাও করো, তাদের থেকে দিন নেওয়ার চেষ্টা করো। কি হলো আজকে মুসলমানরা যে কোনো জায়গায় গিয়ে দিন নেওয়ার জন্য আমরা হাজির হয়ে যাই? যাই হোক, আমি এই কথা বলতেছিলাম একটা, কিন্তু আরেকদিকে গেলাম করে এই বুজুর্গের পাঠটা আসলো কোথেকে? ওই যে বললাম যে আল্লাহ পাক পছন্দ করেন যে কোন নেয়ামত দিলে এটা বন্দার ভোগ করুক। ঘরের মধ্যে রুই মাছ আসছে, এখন রুই মাছ খাইতেও মন চায়, খাইতে মজাও লাগে, ভালো লাগে, কিন্তু উনি মুজাহাদা করেন, না না রুই দিও না, আমার এই সুটকি দাও, সুটকি দাও, পুটি দাও, পুটি দাও, এটা পাগল বান্দা, এর হুশ জ্ঞান কিচ্ছু নাই, আরে রুই খাও, আল্লাহ পাকের শুকর গুজারি করো। হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলেন, আমার শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী আমাকে বলছিলেন কি, মিয়া আসফ আলী গরমের দিনের বিষয় তোমাকে বলছি, পানি পিও তো ঠান্ডা পিও, তাকে হারবনে মুসে শুকর নিকলে। এ মিয়া, গরমের দিনে পানি যখন পান করবে একদম ঠান্ডা পানি খাইও, ঠান্ডা পানি পান করবা, তাহলে তোমার দেহের বিন্দু বিন্দু আল্লাহ পাকের শুকরে মশগুল হবে যে ওয়ারে পেয়ারা মাওলা কি ঠান্ডা পানি আপনি আমার দিছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। ঘরের মধ্যে পোলাও বিরিয়ানি পাকাইছে, বিবি পোলাও বিরিয়ানি তৈরি করছে, স্বামী খাবে, বাচ্চা কাচ্চারা সকলে খাবে, সব বাচ্চা কাচ্চারা খাইতে বসে গেছে মাশা আল্লাহ। আব্বাজি ওখানে খাইতে বসছেন, বললেন যে তিনি এক নতুন নতুন ধরনের ইসলামী বুজুর্গ, তিনি বললেন না 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 আমি পোলাও পোলাও বিরিয়ানি জান্নাতে খাবো, এইখানে এক কাজ করো, কয়টা রুটি বানায় দাও, আমার আটার রুটি বানায় দাও, এখানে পোলাও বিরিয়ানি এখানে খাবো না। এখানে পোলাও বিরিয়ানি খাইতে তোমাকে নিষেধ করছে কে? কোন পোলাও বিরিয়ানি খাইতে নিষেধ দেয়? আল্লাহর কসম, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা আবাস, বাহার কারে কে বাসি বা খুদা আবাস, দুনিয়া হালাল দুনিয়াকে ব্যবহার করা কোনো দোষনীয় কিছু না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বরং তুমি যেখানেই থাকো আল্লাহকে নারাজ করো না, আল্লাহর নাফরমানির কাজে লিপ্ত হয়েও না, চাই তুমি বাচ্চা হইতে ইচ্ছা করে বাচ্চা হয়ে যাও। বাচ্চা হওয়ার মধ্যে কোনো মর্যাদা নাই, ইমানওয়ালা হওয়ার মধ্যে মর্যাদা, সুন্নত ওয়ালা হওয়ার মধ্যে মর্যাদা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফী শরীফে বলেন, বাদশাহানে জাহান আজবদরগি বোনা বোরদাদা সরাবে বন্দেগি, দুনিয়ার রাজা বাদশারা দুনিয়া দুনিয়া করতে করতে এতটা তলায় গেছে যে আল্লাহ পাকের বন্দেগির মজা থেকে, স্বাদ থেকে, মর্তবা থেকে, এই দৌলত থেকে চির বঞ্চিত রয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তিনি বলেন যে লেখ যাও কে সের দায় পাজবে না লিখে না খা মুলকাহা মুলকাহা সেরদা মুসাল্লাম কুন মোরা, হে আল্লাহ তুমি বলো যে হে আল্লাহ আমি আপনার কাছে বাদশাহের জন্য কান্দি না, দুনিয়ার জন্য কান্দি না, আপনি আমাকে সেজদার দৌলত দান করেন, এক এক সেজদা করতে পারি, আপনার নাম নিতে পারি, আপনার বন্দেগীর তৌফিক আমি লাভ করি। মাওলানা রুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, লেখ যাও কে সেজদায়ে পেশে খোদা খোস্ত রায়াত আজ দুসাদ বুলকাত তোরা, এক একবার আল্লাহ পাকের সামনে এক একটা সেজদা করা লক্ষ লক্ষ কোটি কোটি বাদশাহের চেয়েও বেশি মর্যাদাওয়ালা। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, ভাই ওই মাথা, যে মাথা আল্লাহর কদমে সেজদায় পড়ে সেই মাথা কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, বান্দা যখন সেজদা করে আল্লাহ পাকের কদমের উপর সেজদা করে। আরে ভাই সুবহানাল্লাহ, গাওগ্রামে দেখছিলাম আমি ছোটবেলা যে ওই ছেলেপেলেরা পরীক্ষা দিতে যেদিন যায়, তো যাওয়ার সময় দাদার কাছে দাদির কাছে নানা নানির কাছে যায়, গিয়ে ওরকম পাউছে এরকম করে সালাম করে, সালাম করে বলে যে আমার মাথা ধরে একটু হাতগুলো দেন, দোয়া করে দেন, আমি পরীক্ষা যাব। কি কথা বুঝেন নাই, যে যার নানা নানি নাই, দাদা দাদি নাই, ওই ছেলের বড় কষ্ট লাগে তখন, আরে ওর দাদা আছে দাদি আছে, ও তো কেমন সুন্দর করে শ্রদ্ধা নিবেদন করলো আর এই দোয়া নিয়ে গেল, আমি তো আমার তো নাই। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আরে কাফেরদের কোনো মাওলা নাই, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে, যে মাওলার কথা আমাদের সেজদার তৌফিক নসিব হচ্ছে। হ্যাঁ, যখন যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে লিপ্ত কাফেরদের সঙ্গে, সাহাবায়ে কেরাম একদিকে, কাফেররা আরেকদিকে, কাফেররা চিৎকার দিয়ে বলতেছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, ওদের এক দেবীর নাম ছিল উজ্জা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওদের বড় দেবীর নাম ছিল কি? উজ্জা। তো ওরা বলতেছিল, কবিতা পড়তেছে যুদ্ধের ময়দানে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের দেবী আছে উজ্জা নামক দেবী আছে, তোমাদের উজ্জা দেবী নাই, তোমাদের পরাজয় নিশ্চিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, এই তোমরা শোনো না ওরা কি বলে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? তো তিনি বললেন যে তোমরা বলো, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, এই আমাদের মাওলা আছে তোমাদের মাওলা নেই, আমাদের মাওলা আছে তোদের মাওলা নেই, আমাদের কাবা আছে তোদের কাবা নাই, আমাদের মদিনা আছে তোদের মদিনা নাই, আমাদের কোরআন আছে তোদের কোরআন নাই, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আর তোদের সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। শুনছেন প্রিয় বন্ধুরা, কি পাগলামি! মুসলমান, মুসলমানের চেয়ে ধনী কেউ নাই, ইমানের চেয়ে বড় ধন নাই, মোমেনের চেয়ে বড় কোনো ধনী নাই। যার ইমান যত বড় সে তত বেশি ধনী মানুষ। দুনিয়ারে চামড়া, দুনিয়ারে পচা গলা জিনিস, এগুলো নিয়ে এত বাহাদুরি করার কোনো বিষয় তো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়া যখন যাইতেছিলেন, রাস্তার পাশে মরা বকরির বাচ্চা, গলিত এইরকম একটা বাচ্চা লাশ ঘরে পড়ে আছে। তিনি সাহাবায়ে কিরামকে বললেন যে তোমাদের মধ্যে কেউ আছে এক দেড়হাম দিয়ে, চার আনা দিয়ে এটা খরিদ করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ফিরিয়ে দিলে তো কেউ নিবে না, চার আনা কি আবার, এটাকে ফিরিয়ে দিলে তো কেউ নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করা। তখন তিনি বললেন, সেই মহান সত্তা, সেই মহান আল্লাহর কসম, যার হাতে আমার জীবন মরণ, এই বকরির মরা বাচ্চা গলিত এই লাশটা তোমাদের নজর যত ঘৃণিত, দুনিয়া আল্লাহর নজরে এর চেয়ে বেশি ঘৃণিত, এর চেয়ে বেশি ঘৃণার জিনিস। হ্যাঁ, সেই দুনিয়ার জন্য দিনকে বরবাদ করা, আখেরাতকে বরবাদ করা, জান্নাতুল ফেরদাউসকে বরবাদ করা, এটা বুদ্ধিমানের কাজ কিভাবে হইতে পারে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে আল্লাহ পাক নূর দান করে, সাচ্চা ঈমান যাকে আল্লাহ পাক নসিব করেন, হ্যাঁ, তো তার অন্তরটা এত বড় হয়ে যায় দুনিয়া তার অন্তর থেকে বাইর হয়ে যায়। ইন্নান নূরা ইযা কুযিফা ফিল কলবি ইনফাসালাহু সাদর, যখন অন্তর নূর আসে এই সিনাটা বড় হয়ে যায়, হৃদয়টা বিশাল বড় হয়ে যায়। তো সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর যখন বড় হয়ে যায় এটার কি কোনো আলামত আছে, লক্ষণ আছে, সিমটম আছে যে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এই লোক তো বিরাট দিল বলা রে, বড় সিনাওয়ালা, বড় হৃদয়ওয়ালা? বললেন যে হ্যাঁ, এর কিছু আলামত আছে, কয়েকটা কাজ যার মধ্যে আলামত যার মধ্যে প্রকাশ পাবে, বোঝা যাবে তার হৃদয়টা বিশাল বড়। কি সে আলামত? আত্তাজাফিয়ান দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুনিয়াতে থাকে কিন্তু হারাম দুনিয়া তার ভালো লাগে না, আমি এই হারাম, এই গানের কাছে যাব না, এই বাদ্যের কাছে যাব না, এই সিনেমার কাছে যাব না, টেলিভিশনে আবিজাবি মানুষ দেখে আমি সেগুলোর মধ্যে যাব না, জিনা ব্যভিচারের পথে যাব না, মদের আড্ডায় যাব না, হ্যাঁ না, ঘুষের এবং সুদের মধ্যে আমি যাব না, জানি সেখানে মজা, জানি সেখানে অনেক লাভ, অনেক সুবিধা, এই হারাম সুবিধা, লানতের সুবিধা আমার দরকার নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বাস বান্দা এইভাবে সে ওই দুনিয়ার থেকে ফেরত আসে, না ওটা আমার কাছে ভালো লাগে না, ওটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। যারা খাঁটি আল্লাহর বান্দা, খাঁটি ঈমানওয়ালা, তো তাদের অন্তরের রঙে এমন হয়, আত্তাজাফিয়ান দারিল গুরুর, যে ধোকার দুনিয়া তার কাছে ভালো লাগে না, সে ওটার থেকে দূরে থাকে, মন টানে ভিন্নারীর প্রতি নজর করতে, কিন্তু বলে যে আমার আল্লাহ নারাজ হবেন তো, কাজে কেউ না দেখুক আল্লাহ তো দেখেন, জো করতা হ্যায় তু ছুপকে আহলে জাহান সে, কোই দেখতা হ্যায় তুঝে আসমা সে, দুনিয়ার সকল মানুষের দৃষ্টির আড়ালে তুই যখন কোন পাপের কাজে লিপ্ত হচ্ছ, কেউ তো দেখলো না কিন্তু আল্লাহও কি দেখলেন না? আলম বি আলম বি আন্নাল্লাহ ইয়ারা, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আমার বান্দা এটা কি জানে না, খেয়াল রাখে না যে আমি আল্লাহ, ও যাই করে সব দেখতে থাকি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কামিল ঈমান নসিব করেন, সাচ্চা কামিল ইসলামী জিন্দেগি আমাদেরকে আল্লাহ পাক নসিব করেন। দো আত্তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, দ্বিতীয় আলামত হলো যে কেবল আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, ঘরে থাকে, অফিসে থাকে, দোকানে থাকে, বন্ধুদের সঙ্গে থাকে, যেখানেই থাকে আখিরাতকে সে ভুলে না, এক মুহূর্তের জন্য পরকাল জীবনকে সে ভুলে না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহ ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই বান্দা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, নিজের নফসের তাবেদারি গোলামি করবে না, আল্লাহ পাকের হুকুমের তাবেদার থাকবে, তো আল্লাহ পাক বলে নিঃসন্দেহে তার ঠিকানা হলো জান্নাত। তার নিঃসন্দেহে তার ঠিকানা কি জান্নাত। এই আসমানের নিচে বাস করে, এই জমিনের উপরে বাস করে ওই নমরুদেরাও ইব্রাহিম খলিলুল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে বাস করে ও আবুল হাব আবু জাহালরাও, হযরত বিলাল, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিকও, কিন্তু দুজনের আসমান ভিন্ন, জমিন ভিন্ন, দুজনের দুনিয়া ভিন্ন, আখেরাত ভিন্ন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যারা ইমানওয়ালা তারা আল্লাহ পাক রহমতে সায়াতে বাস করে, যারা ইমানওয়ালা তারা সীমাহীন নূরের মধ্যে বসবাস করে। যেভাবে দরিয়ার ভিতরে মাছ ও পঠায় পানির ভিতরে ডুবে থাকে, এক এক কামেল ইমানওয়ালা আল্লাহর কসমে দুনিয়াতে বেসুমার নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকে। পঠায় অকুল, হ্যাঁ, নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকে। মাওলানা জালালউদ্দিন হুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাহিয়ানে কারে দরিয়ায় জালাল বার শাহ আমুক্তা সেরে হালাল, হে মানুষ, মাছ যেরকম পানির ভিতরে দরিয়ার ভিতরে ডুবে থাকে, যারা কামেল ইমান ইমানওয়ালা আল্লাহর বলি তারা দিনরাত ২৪ ঘন্টা আল্লাহ পাকের নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকেন। যাই হোক, আমার কথা তো অনেক দূর চলে গেল, যেটা বলতেছিলাম সেটা ফের রয়েই গেল, সেটা হলো আমার মুর্শিদ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইকে, একজন এই গেন্ডারিয়াতে যেখানে হযরত ঢাকা আসলে থাকতেন, হাজি কামাল সাহেবের বাসায় একটা সুন্দর লুঙ্গি হাদিয়া দিছে, একজনে হাদিয়া দিয়ে চলে গেছে রাত্রিবেলা। হযরত রাত্রিবেলা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করার পরে সুন্নত হিসাবে ঘরের সামনে চত্বরের মধ্যে কতক্ষণ হাঁটাহাঁটি করছেন, এইবার আইসা তিনি শুয়ে পড়ছেন, বুঝেন না আপনারা, শুয়ে পড়ছেন লম্বা হইয়া। হঠাৎ হযরত বললেন যে ভাই, ওই যে এক মুসলমান ভাই একটা লুঙ্গি হাদিয়া দিছিলেন, আমি তো এটা পরলাম না, আর মানুষের হায়াত মৌতের কোনো ঠিকানা তো নেই, কখন ভাই ডাক পড়ে পরকালে রওনা হইতে হয়, ঠিক তো নাই, না জানে বুলালে পিয়া কিছ ঘড়ি দূরে যায় ব্যক্তি খাড়ি কি খাড়ি। আচ্ছা চলো ওই লুঙ্গিটা দেও তো আমি একটু পড়ি। শুনতেছেন, বুড়া মানুষ তিনি, ভারী শরীরওয়ালা, উঠতে কষ্ট হয়, কিন্তু তিনি উঠলেন এবং দাঁড়াইলেন, লুঙ্গিটা নিলেন, পায়জামার উপর দিয়ে লুঙ্গিটাকে পরলেন, একটু হাঁটাহাঁটি করলেন এবং বললেন যে কেমন লাগে। আমরা বললাম হজরতজি, লুঙ্গি আপনার লুঙ্গি পরার পর আপনার অনেক বেশি সুন্দর লাগে, অনেক ভালো লাগে। হজরত অনেক খুশি হলেন, একটু পরে তিনি লুঙ্গিটা খুললেন, খুললে রাইকে শুয়ে পড়লেন। উদ্দেশ্য হলো যে রব্বুল আলমিনকে দেখানো যে একটা লুঙ্গি হাতিয়ে আসছে, এটা পুরো তিনি দেখাই দিলেন রব্বুল আলমিনকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, এক জমানা পর্যন্ত আল্লাহ পাকের পরীক্ষার মধ্যেও তিনি ছিলেন, আল্লাহ পাক তাকে পরীক্ষা কামিয়াব করে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একবার যখন গোসলখানার মধ্যে গোসল করতেছেন, আল্লাহর তরফ থেকে পরীক্ষামূলক স্বর্ণের কতগুলো ফড়িং লাফায়া লাফায়া ঝাপায়া ঝাপায়া পড়তেছে, স্বর্ণের ফড়িং। ভাই স্বর্ণের ফড়িং যদি কারো এরকম ঘরের মধ্যে পড়ে, সেই লোক কিরকম খুশি হবে, কত উল্লসিত হবে, ও আরে ভাই সুবহান আল্লাহ, এই স্বর্ণ আর স্বর্ণ আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই স্বর্ণের ডিডিগুলো ফড়িংগুলো এরকম আঁচলের মধ্যে ভরে ভরে নিতেছিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত আইয়ুবকে বললেন যে আইয়ুব, তোমারে অনেক ধন দৌলত দিছি না আমি, এই স্বর্ণের করা ফড়িং দিঘা সেগুলো সব সব তুমি আঁচলে ভরতেছো যে, আগেই তোমারে অনেক ধন দৌলত দিছি না আমি। আইয়ুব আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, বেশক আপনি অনেক ধন দৌলত অনেক নেয়ামত আমাকে দিচ্ছেন, কিন্তু এগুলি কি আপনার নেয়ামত না? আপনি যে নেয়ামত দিচ্ছেন, আপনার নেয়ামতের জাররা জাররার প্রতি আমি মোহতাজ, আপনার এক একটা নেয়ামতের জাররা জাররার প্রতি আমার অন্তরে কদর আছে, শ্রদ্ধা আছে, মহব্বত আছে, যা আমার মাওলার জিনিস এটা, এই কথা মনে করে আমি গ্রহণ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ আমাদের সামনে বয়ান করছেন, এই ঘটনা বয়ান করছেন কেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহর নেয়ামতের তোমরা কদর করো, আল্লাহ পাক যা দেন সেই নেয়ামতের কদর করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক সাহাবি অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেছেন। তো ওই সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম কোন ওয়ারিস নাই, আমার একটা মেয়ে আছে আর বিবি তো আসেনি। বুখারী শরীফের হাদিস, শুনতেছেন প্রিয় বন্ধুরা। তো আমি চাইতেছি যে আমার ধন সম্পদ অঢেল দিচ্ছেন আল্লাহ তাআলা, আমার ধন সম্পদের দুই তৃতীয়াংশ আমি দান করে দিতে চাই। হ্যাঁ, দুই তৃতীয়াংশ এটা ওসিয়ত করতে চাই যে এটা সৎকার দান সৎকার করে দিবে, দুই তৃতীয়াংশ মানে দুই ভাগের তিন ভাগের দুই ভাগ, আর এক ভাগ থাকবে ওদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি এমন করো না, তুমি এরকম করো না। আমরা হলে কি বলতাম, হ্যাঁ এটা পুরোটা আপনি মসজিদে দিয়ে দেন, এক কাজ করুন ওই অমুক মাদ্রাসায়, আমাদের এক মাদ্রাসায় আমি হয়তো প্রিন্সিপাল, যে আপনি এটা তাহলে আমার মাদ্রাসায় দিয়ে দেন, আমার মাদ্রাসার খুব দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তুমি এরকম করো না। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে এমন করি যে বেশি না দিলাম অর্ধেক অর্ধেক করি, অর্ধেক আমার ওয়ারিসের জন্য রাখি, অর্ধেকটা দান করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি তাও করো না, তা তুমি যদি একান্ত করতেই চাও তো চলো তিন ভাগ করে দুই ভাগ নিজের ওয়ারিসদের জন্য রাখো, আর এক ভাগ তুমি দান করো, এক ভাগের জন্য ওসিয়ত করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝাইতে শুরু করলেন যে কেন এটা আমি বললাম, শোনো তোমার দাঁত ধন সম্পদ যা থাকবে তোমার স্ত্রী তোমার সন্তানের মুখে যে দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার উপরে তাদের দায় দায়িত্ব আছে, তো তাদেরকে যে দিবে স্ত্রীর মুখে এক এক লোকমা দিবে, তোমার সন্তানের মুখে এক এক লোকমা দিবে, এইটার দ্বারাও তুমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে, এর দ্বারাও আল্লাহ পাকের নিকট তুমি মর্তবা লাভ করবে, এর দ্বারাও নেকি অর্জন হবে। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি ফিরে এসে বললেন যে শোনো আমার কথা, যে ইন্নাকা আনতাজারা যুরিয়াতাকা আগনিয়া খায়রুল্লাকা আনতাজারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তুমি তোমার সন্তানকে ধন সম্পদ ওয়ালা বানায় যাওয়া, তাদের নিকট ধন সম্পদ রাইখা যাওয়া, এটা উত্তম। ওই অবস্থা থেকে তুমি তোমার সন্তানকে রাইখা গেলা এইভাবে যে তোমার পরে তারা পরের কাছে হাত পাতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। এবং এক হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাজিরু সাদিকুল আমিন মান নবিয়িন ওয়া সিদ্দিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি ব্যবসা বাণিজ্যকেও নিরুৎসাহিত করেন নাই যে ব্যবসা বাণিজ্য করো না, বরং বলছেন যে ব্যবসা বাণিজ্য করবা সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে। যদি সততার সঙ্গে ব্যবসা করো, এইরকম ব্যবসায়ী যারা সৎ তারা কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে নবীদের সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে, নবীদের সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে। এত বড় মর্তবা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বরং শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস কেন, খোদ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার বিশিষ্ট বান্দা যারা হন তো তাদের চরিত্র হয় এরকম যে তারা ব্যবসা করে, বাণিজ্য করে, বেচা কেনা করে, লেনদেন করে, কিন্তু কোনো ব্যবসা কোনো লেনদেন তাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে না, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর বন্দিগি থেকে, আল্লাহর ভালোবাসা থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারে না। ব্যবসাও করে আবার সে আল্লাহ ওয়ালাও। আমরা এই ঢাকা শহরে দেখছি আমাদের জীবনে বহু ব্যবসায়ী পুরা দিনদার নেকার আল্লাহ ওয়ালা, ওদিকে ব্যবসা করতেছেন মাশাআল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় আমি যখন পড়তাম, ওখানে বরিশাল মাহমুদিয়ার বিখ্যাত একজন ডোনার ছিলেন হাজী আদম আলী সাহেব, এতেকাল করছেন আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। তো মানুষটা বেশ মোটা ছিলেন, খুব কালো রঙের ছিলেন। তো উনি, আমি তখন ছোট, আমার এখনো দাড়ি মুছ কিছু হয়নি, ওই মাদ্রাসায় আমি তখন পড়ি, ওনাকে দেখলাম কি ফ্লোরের উপরে চিত হয়ে শুয়ে আছেন, বালিশ টালিশ ছাড়া, কিন্তু অনেক মোটা মানুষ আর প্যাট একদম উঁচু। তো মোটা মানুষ প্যাট উঁচু, চিত হয়ে শুয়ে থাকলে কেমন দেখা যায়, তাও বালিশ ছাড়া তো কষ্ট হয় না। আমি তাড়াতাড়ি কোথেকে একটা বালিশ নিয়ে আসলাম, আয়েশা পরে বালিশটা দিতে চাইলে উনি বললেন, আরে রাখো তুমি বালিশ, মোর বালিশ লাগবে না, মোর নাম আদম আলী, মুই ছিলাম সদরঘাটের কুলি, পরে হইলাম কুলি সর্দার, এই হলো আমার পরিচয়, মোর বালিশ লাগে। এই যে হাজি আদম আলী সাহেব, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক সময় তিনি পরিচয় দিলেন, তিনি সদরঘাটের কুলি ছিলেন, কিন্তু এই পরিমাণ ধন সম্পদ আল্লাহ পাক তাকে দান করছেন যে সমগ্র বৃহত্তর বরিশাল জুড়ে দিক দিগন্তে দিকে দিকে তার অনেক বড় ব্যবসা বাণিজ্য ছড়ানো ছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এই মানুষটা ব্যবসায়ী ছিলেন বটে, কিন্তু নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, বেশুমার দান সৎকাওয়ালা। বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার ওলামাদের মুখে আমি শুনছি যে বরিশাল মাহমুদিয়া প্রায় 15 একর জমির উপরে প্রতিষ্ঠান, যে ওই মাদ্রাসার এক একটা ইটের মধ্যে হাজি আদম আলী আসছেন, তারা বলেন এক একটা ইটের সঙ্গে হাজি আদম আলী আসছেন, এতটা তিনি দান সৎকা করে গেছেন। আমাদের এই মুসলমানদের সমাজে বহুত ব্যবসায়ীরা আছেন, যে তারা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ যদিও করেন না, কিন্তু তা অনেক মানুষ জানে যে এক একজন এই ঢাকা শহরেরও, এই চট্টগ্রামের এই অনেক অনেক ব্যবসায়ীর এরকম আছেন যে তারা এই অকাতরে আল্লাহর দিনের জন্য দান করতেই থাকেন, এই 10 টাকা 50 টাকা না, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দান করতে থাকেন। আমি একবার এই গত কয়েক বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে একটা বিশাল বড় মসজিদ আছে, ওই মসজিদে একটা মাহফিল ছিল, ওখানে আমি গেলাম, এসলাই মাহফিল ছিল। আমি মসজিদের দেখে মুগ্ধ হইলাম যে এত বিশাল মসজিদ, আল্লাহ আকবার, এই গ্রামীণ পরিবেশে এত বড় মসজিদ কে করল, কারা করলেন? ওনারা আমাকে বললেন যে ঢাকার একটা মস্ত বড় ব্যবসায়ী ফার্মের নাম উল্লেখ করলেন, হ্যাঁ, এবং বললেন যে তারা এই 4 থেকে 5 কোটি টাকা ব্যয় করে পুরো মসজিদটা করে দিচ্ছেন, বিশাল বড় মসজিদ। এবং একজনে, এবং ওই লোকের কথা ছিল, ভাই এর মধ্যে আর কাউকে শরীর করেন না, পুরোটা আমি করতে চাই, এই আল্লাহর ঘরের পুরোটা আমি করতে চাই খেদমত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইবার আমি নোয়াখালীতে এক মাদ্রাসায় গেলাম, মাদ্রাসার সঙ্গে একটা মসজিদ, দেখে আমি আশ্চর্য হইলাম, আল্লাহ এত সুন্দর করে মসজিদ বানাইছে, মসজিদের এক একটা খাম্বা এত সুন্দর, মসজিদের মেহরাব এত সুন্দর, মসজিদের মিম্বর এত সুন্দর, মসজিদের পুরো ওয়াল গুলো এত সুন্দর, সব উপর থেকে নিচ পর্যন্ত দামি টাইলস দিয়ে বানানো। তা আমি দেখলাম এবং আমার এতটা মন এতটা প্রভাবান্বিত হলো এই দৃশ্য দেখা, আল্লাহর ঘরের প্রতি এত মহব্বত, এত শ্রদ্ধা, এত ব্যাকুলতা মানুষের, আমার চোখ থেকে টলটল পানি পড়তেছিল। এবং আমি তখন বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন হাদিস শরীফে, ইজার আয়তুম রাজুলা ইয়াতাআদুল মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দাকে যখন দেখো আমার ঘর মসজিদের যত্ন নেয়, তো তোমরা সাক্ষী থাকো সে বড় ঈমানওয়ালা। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর ঘরকে আবাদ করো ওই সকল বান্দারা যারা যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আর আল্লাহ এই যে মসজিদ দিনী মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে তো দিন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলোর সঙ্গে যারা জড়িত, যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন, যারা এতে অর্থ ব্যয় করেন, কাল কেয়ামত দেখবেন তারা কত বড় মর্যাদাওয়ালা, কত বড় বাদশাহিক এবং দৌলত আল্লাহ পাক তাদেরকে সেদিন দান করতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিউল উম্মত মুজাহিদুল্লাহ মাওলানা আসফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলতেন যে সেনাবাহিনীর ছাউনিগুলো এক একটা দেশ রক্ষা করে, আর এক একটা দিনই মাদ্রাসা আল্লাহ পাকের পূর্ণাঙ্গ দিনকে রক্ষা করে, পূর্ণাঙ্গ দিনকে হেফাজত করে। এজন্য এখানে এক একটা পয়সা খরচ করা অনেক বড় মর্তবা, অনেক বড় ফজিলতের বিষয়। হ্যাঁ, কোয়াটা বাজে তো কি জানে, আজকে যে বৃষ্টি উষ্টি নামছিল, ধুম, যে বাতাস আর বৃষ্টি। তা আমি এখানে কাছেই কোন ছানার পর এক মাদ্রাসায় ছিলাম, তা আমি মাগরিবের পর একটা ঘুম দিছি, মনে করলাম যে হয়তো আজকে ছুটি হয়ে যেতে পারে, ভাই এত ঝড় বৃষ্টি। কিন্তু আমার আশ্চর্য লাগে, ইয়া আল্লাহ আমাদের দেশে কি নেয়ামত আপনি দিছেন। এই গতকালও না, গতকালও তো ঝড় ছিল না, বৃষ্টি ছিল, গতকালও অনেক ঝড় বৃষ্টি। তা আমাদের জামে হাকিমুল মতে গিয়ে আমি ওখানে আটকা পড়ছি, ওখানে একটু কাঁচা রাস্তা, তো গতকাল ছিল জিনজিরাতে জুমা মসজিদে, যেখানে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী খতিব ছিলেন, জুমা পড়াইতেন। সেই মসজিদ দেখার জন্য আমার অন্তর একটা বিকুলতা ছিল, অনুরাগ ছিল। কালকে সেই মসজিদে যাওয়ার তৌফিক হয়েছে, সেখানে কালকে বয়ান ছিল। তো যাওয়ার আগে আমি তো চুপচাপ বসে আছি মদ্যখানে গিয়া মুজাহিদ নগরে, ও এক দোস্তের বাসায় বসে আছে। বললাম যে ভাই কিছু খাওয়াও, ডিম ডিম সিদ্ধ করে দাও, খাই দুই দুইটা করে ডিম সিদ্ধ করে দিল, আরো কি জানি দিছিল, ওই যে পাউরুটির ডিমের মধ্যে ডিম দিয়ে তেলে ভাইজা খাওয়াই দিছে, খুব খাইলাম। পরে রং চা খাইলাম, খাইয়া দিয়ে চুপচাপ বসে আছি। আর আমার সাথীকে বললাম যে ফোন করো তো, ওখানে যাওয়া লাগবে না, কি ছুটি হয়ে গেছে। কারণ আমি ভাবলাম যে ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে, সামি আনা সুমি আনা সব শেষ, মানুষ বলবে কোন জায়গাতে, হয়তো ছুটি হয়ে যেতে পারে। তো তারা বলছে না, আমরা সব দলবন্ধে অপেক্ষা করতেছি, আপনি আসেন। আরে ভাই, পরে গেলাম, গিয়া তো হাজির হইলাম, দেখলাম যে আজব আল্লাহর এই কুদরত দেখলাম, দ্বীনের পিপাসার নেশা দেখলাম। আমাদের এই বাংলাদেশের মুসলমান ভাইদের মধ্যে আল্লাহর কসম, দ্বীনের এমন এক নেশা আমি দেখি, আমি পৃথিবীর যেসব জায়গা যতটুকুই ঘোরার তৌফিক হয়েছে, এমনটা নেশা তো অন্যান্য জায়গাতে আমার নজরে পড়ে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই দেশের মুসলমানদের মধ্যে আল্লাহর দ্বীনের এমন নেশা আছে, এই দেশের সরকার, এই দেশের সমাজের প্রতিনিধি, এই দেশের নেতৃবৃন্দ, সকলের কর্তব্য এই দেশের মুসলমানদের এবং সুন্দর জীবনের মূল্যায়ন করা, কদর করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং আমরা মনে করি যে আমাদের দেশের যারা নেতৃবৃন্দ তারা এই বিষয়টাকে গুরুত্বের সাথে অনুধাবন করেন এবং তারা নিঃসন্দেহে এটা মূল্যায়ন করবেন। কিছু লোক আছে যারা একটু বিচ্ছিন্ন থাকার পছন্দ করেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন এবং বুঝ দান করেন। সর্বযুগে পৃথিবীতে এরকম কিছু ভিন্ন টাইপের মানুষও ছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক সবগুলো ভুল একরকম হলে, সবগুলো ফুল একরকম হলে অন্যান্য ফুলের গুরুত্ব বোঝা যেত না। সারা বিশ্বজোড়া যদি খালি গোলাপই থাকতো, গোলাপ যে ফুলের রাজা এটা আপনি আপনি বুঝতাম কিভাবে? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্য নানান টাইপের ফুল থাকে, সবগুলো সুগিয়া এবং দেখা, পরে যখন গোলাপ দেখা যায় তখন মনে হয় আহা ঠিকই গোলাপ ফুলের রাজা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্য পৃথিবীতে বিভিন্ন টাইপের মানুষ থাকে, আবু লাহাবের আবু জাহালের দলও থাকে, নমরুদদের দলও থাকে, আর এর মধ্যখানে হযরত বেলালরা থাকেন, হযরত আবুবকর সিদ্দিকরা থাকেন। তো তখন বুঝে আসে ওহো সুন্দর মানুষ তো এরা, শ্রেষ্ঠ মানুষ তো এরা, আদর্শ মানুষ তো এরা। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, কোথার থেকে কোথায় চলে গেছি ভাই, কত সব কথা বলার ছিল, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। তো আজকেও এখানে ছানার পরে বসে বসে অপেক্ষমান ছিলাম আর ভাবতেছিলাম আপনারা কি সংবাদ দেন, যে না আমাদের এখানে ঝামেলা আর আজকে সভা হচ্ছে না, এইরকম হয় কিনা কি জানে। কিন্তু দেখলাম যে না, এখানে এসে মাশা আল্লাহ, যে দুই দুই জায়গার প্যান্ডেল ভাঙার পরেও আপনারা সব এখানে এসে দলবদ্ধভাবে এমন নেশা বিভোর হয়ে একত্রিত হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের দিনই জিন্দিগিকে খুব আরো তরক্কি দান করেন, আরো উন্নতি দান করেন, আরো অগ্রগতি দান করেন। আল্লাহ তাআলা দিন ইমানের নেশা আমাদেরকে নসিব করেন, সুন্নতের নেশা, আল্লাহর ভালোবাসার নেশা আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। হ্যাঁ, তা আমি বলতেছিলাম শুরু দিকে যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ লিখছেন যে মানুষের জিকির এটা ফেরেশতার জিকিরের চেয়ে উর্ধের মর্যাদাওয়ালা, মানুষের এবাদত ফেরেশতার এবাদতের চেয়ে উর্ধের মর্যাদাওয়ালা। কারণ ফেরেশতাদের কোনো ঝামেলা নাই, ফেরেশতাদের সঙ্গে নফস নাই, ফেরেশতাদের সঙ্গে দুনিয়ার কোনো ধান্দা নাই, ঝামেলা নাই, ফেরেশতাদের পরিবার পরিজন নাই, ঘর সংসার নাই, ফেরেশতাদেরকে গুনার দুনিয়া ডাকে না। এতগুলো ঝামেলা সবটাই বান্দাদের সঙ্গে আছে, এই বান্দাদের নফস আছে, এই বান্দাদের ঘর সংসার আছে, এই বান্দাদের জন্য গুনার এক দুনিয়া আছে, এই সবটার মধ্যে থাকা সত্ত্বেও বান্দা ছুটে আসে নামাজে দাঁড়ায় যায়। এই নামাজ যখন বান্দা পড়ে তার মর্তবা ফেরেশতার চেয়ে উর্ধে হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখছেন, মুসলমান দুই পর্যায়ের, ইমানওয়ালার দুই পর্যায়ের, সাধারণ ইমানওয়ালা যারা গুনাহ করেন না, এর থেকে নিচু পর্যায়ের কথা বলছি না, সাধারণ ওই মুসলমান যারা ইমানওয়ালা কিন্তু গুনাহ থেকে দূরে থাকেন, এদেরকে সালহীন বলে, নেককার মুসলমান। কি কথা বলেন না, এদের নাম কি নেককার মুসলমান। এই সাধারণ নেককার মুসলমান যারা, সাধারণ ফেরেশতাদের চেয়ে তাদের মর্যাদা উঠছে, আর যারা বিশিষ্ট ইমানওয়ালা বিশিষ্ট ফেরেশতাদের চেয়ে তাদের মর্যাদা উঠছে। জিবরিল আমিন ওহি নিয়ে আসতেন, জিবরিল আমিন ওহি নিয়ে আসতেন, মিকাইল আলাইহিস সালাম মস্ত বড় দায়িত্বে আছেন, ইসরাফিল আলাইহিস সালাম মস্ত বড় দায়িত্বে আছেন, ইসরাইল আলাইহিস সালাম মস্ত বড় দায়িত্বে আছেন, তারা ফেরেশতাদের ভিতরে চারজন সবচেয়ে বড়, আর সকলের ঊর্ধ্বে হযরত জিবরাইল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা জিবরাইলের চেয়েও লাখো কোটি গুণ ঊর্ধ্বে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর বিশিষ্ট বান্দা যারা এই জমিনে তারা বিশিষ্ট ফেরেশতাদের চেয়েও অনেক ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য জিবরিল আমিন যখন আসতেন জমিনে ওহী নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন, অত্যন্ত শ্রদ্ধার সাথে সাক্ষাৎ করতেন, অত্যন্ত ভক্তির সাথে সাক্ষাৎ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার অন্তরে আল্লাহ পাক নূর ঢেলে দেন, যার অন্তরটা বিশাল বড় হয়ে যায়, অন্তর বিশাল বড় হওয়ার এক আলামত হল আত-তাজাফি আন দারিল গুরুর। এই দুনিয়া দোকার দুনিয়া এটা এইটা তার কাছে ভালো লাগে না, যে আমি গান বাদ্য দুনিয়া বলতে এখানে হারাম দুনিয়া, দুনিয়া বলতে এখানে কি হারাম দুনিয়া, অনেকে টাকা পয়সা ধন দৌলত মাল চাকরি বাকরি এগুলোকে দুনিয়া মনে করে, এটা পাগলামি, এটা কোশ্চিন গেল দুনিয়া না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর সাহাবিরা দোকান করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, ক্ষেত খামাত করতেন, বাগবাগান করতেন, সাহাবিরা কি দুনিয়াদার? কথা বলেন না কি জন্য? সাহাবায়ে কেরামকে দুনিয়াদার ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেত খামার করেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগবাগান করেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করেন নাই, যে এরা কি দুনিয়াদার ছিলেন? কোরআন শরীফে সেই কথা আল্লাহ পাক বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমার এই বিশিষ্ট বান্দারা এমন আমার প্রিয় বান্দা ব্যবসা করে কিন্তু আমি আল্লাহকে ভুলে না, ব্যবসা বাণিজ্য করে কিন্তু আমি আল্লাহর ইয়াদ থেকে মহব্বত থেকে আমার স্মরণ থেকে আমার বন্দিগি থেকে আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থেকে কশ্চিনকালও তারা দূরে থাকে না। এই যদি আমাদের জানা থাকে তাহলে বোঝা যাবে যে মুসলমানরা ব্যবসা করবে, বাণিজ্য করবে, অফিস আদালত করবে, সমাজ চালাবে, দেশ চালাবে, কিন্তু নামাজের সময় নামাজ পড়বে, খাবে হালাল খাবে, খাবে হালাল খাবে, আর কারো কোন মাকলুকের উপর জুলুম করবে না, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি হালাল খাবে এবং আল্লাহ রাসূলের কথার উপর জিন্দেগিটা কাটাবে এবং কোন মাকলুকের উপর জুলুম করবে না, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এই ভারতের দারুল দেওবন্দ সারা বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামী বিদ্যাপীঠ, দারুল দেওবন্দ, এখান থেকে লক্ষ লক্ষ বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন পয়দা হয়েছেন, বিশ্ববিখ্যাত নায়েবে রসুল পয়দা হয়েছেন, বিশ্ববিখ্যাত আউলিয়ে কেরাম পয়দা হয়েছেন। এই ভারতের দারুল দেওবন্দের একটানা 60 বছর যিনি অধ্যক্ষ ছিলেন, সে বিখ্যাত আলেমে দ্বীন হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন যে আমার ভাই মুসলমানরা, এই জমানাতে, এই শেষ জমানাতে আপনারা যদি এক একজন খালি এইটুকু করেন, ফরজ আমলটুকু করলেন, ওয়াজিবটুকু করলেন, সুন্নতে মুয়াক্কাদাটুকু পুরা করলেন, আর এক একটা গুনাহ থেকে দূরে থাকলেন, তাহলে আপনারা এই জমানার এক একজন বায়েজিদ বুস্তামী, এক একজন আপনারা এই জমানার জুনায়দ বাগদাদী। এই কথা আমি যখন তার কাছে শুনছিলাম, তখন আমি লালবাগ মাদ্রাসাতে দাওরায়ে হাদিস পড়ি, আমি ছাত্র তখন, আমি ভাবলাম আল্লাহ এত বড় কথা, কিন্তু দেখলাম যে এটা বাস্তব, সারা বিশ্বের আউলিয়াদের কথা, সারা বিশ্বের উলামাদের কথা এটা, এবং এটা কোরআন হাদিস দ্বারা একদম প্রমাণিত। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা তাকাররাবা আব্দি ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইহি আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাস্তু আলাইহি। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু হাদিসে কুদসিতে বলেন যে আমার বান্দা ফরজ এক একটা আমলের দ্বারা যেই পরিমাণ আমার প্রিয় পাত্র হয়, কোন আমলের দ্বারা এতটা আমার মহব্বত আকৃষ্ট করতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর নফল আমল যে করে এর দ্বারাও লাভ, এর দ্বারাও আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়, নিঃসন্দেহে। কিন্তু রাসূলুল্লাহ হাদিসে কুৎসিত আল্লাহ পাক বলেন, ওয়ালা ইযালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা আহাবাবতুহু, বান্দা নফল আমল করতে থাকে করতে থাকে করতে থাকে, তো এর রেজাল্টে শেষে আমার মহব্বত আকৃষ্ট করে ফেলে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? নফল আমল করতে থাকে, এক পর্যায়ে গিয়া বান্দা আমার মহব্বত আকৃষ্ট করে ফেলে। আর এই হাদিসের ব্যাখ্যায় বিখ্যাত আলেমে দ্বীন হুজ্জতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসে পাকের ভাষা থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায়, ফরজ আমল করলে বান্দা ডাইরেক্ট আল্লাহ পাকের মহব্বতের নজরে পড়ে যায়। প্রতিটি ফরজ আমলের দ্বারা ডাইরেক্ট আল্লাহ পাকের মহব্বতের নজরে পড়ে যায়, আর নফল করতে থাকে করতে থাকে করতে থাকে, ফের রেজাল্টে আল্লাহ পাকের মহব্বতের দৃষ্টি আকৃষ্ট হয়। ফরজ আর নফলের মধ্যে এতটা পার্থক্য, কিন্তু নফল আমল যে আমরা করবো না তা না, সেটাও দৌলত, সেটাও মস্ত বড় নেয়ামত, কিন্তু ফরজের মর্তবা উঠবে। এটা এই জন্য বললাম, আমরা এই শেষ জমানার দুর্বল মুসলমানরা, আমরা যারা অনেক আমল করতে পারি না, অনেক ইবাদত করতে পারি না, অন্তত এইটুকু করি যে ফরজটা করি, ওয়াজিবটা করি, সুন্নতে মুয়াক্কাদাটা করি, আর গুনাহ থেকে বাঁচি, এতটুকু হইলে বহুত বড় মর্যাদা। পুরানা যুগে যারা উলামা ছিলেন, বুজুর্গানে দিন ছিলেন, মুসলমানরা ছিলেন, তারা অনেক বড় আমলওয়ালা ছিলেন, অনেক বেশি ইবাদতওয়ালা ছিলেন। হযরত ইমাম আবু হানিফা, আমাদের হানাফি মজহাবের যে বিখ্যাত ইমাম, যে প্রধান ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যে ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন, দুই রাকাতের মধ্যে 30 পারা কোরআনে পাক খতম করে ফেলতেন। প্রতি রাত্রে সারা রাত্রে তিনি ঘুমাইতেন না, পুরা রাত্রে এসার নামাজ যে উজু দিয়ে পড়তেন, সেই উজু দিয়ে তিনি ফজর নামাজ আদায় করতেন, সারা রাত জায়গায় এবাদতের মধ্যে ডুবে থাকতেন। এই উম্মতের মধ্যে কয়েক ব্যক্তি ছিলেন সারা রাত তারা জায়গায় এবাদত করতেন, তাদের মধ্যে একজন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ এইভাবে সাকিকে বলকি রহমতুল্লাহ আলাই, হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর এই বান্দারা এমন ছিল যে সারা রাত ঘুমাইতেন না, দিনের বেলা দুপুরের সময় ওই যে খানা খাওয়ার পরে একটু যে শোয় না, কাইলুল্লাহ করা সুন্নত, একটু আরাম করা, এই হালকা একটু ঘুমায় নিতেন, এর মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিতেন, তারা সুস্থ থাকতেন, আর আল্লাহ পাক তাদের দ্বারা দিনের বড় কাজ দিতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন, দিনের বেলা জনগণের খেদমতে মশগুল থাকতেন, আল্লাহর বান্দাদের খেদমতে মশগুল থাকতেন, সারা রাত জেগে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মারওয়ালু আমাদেরকে ইবাদতের নেশা, আল্লাহর মহব্বতের নেশা, সুন্নতের আমলের নেশা নসীব ফরমায়া দেন। হ্যাঁ, আমার মুর্শিদ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, আমার ভাই মুসলমান, সুন্নতের আমলটা ধরো, হ্যাঁ নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের পবিত্র সুন্নতের আদর্শ যে ধরে, এই সুন্নতের নকশা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, এই সুন্নতের নকশা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দাড়ি রাখা এটা অনেকে খালি সুন্নত মনে করে, সুন্নত দুই অর্থ, একটা হলো ফরজ ওয়াজিব সুন্নত, এই সুন্নত মানে ফরজ ওয়াজিবের নিচে, কিন্তু এটাও করতে হবে, কি কথা বুঝেন না, এটাও নবীর আদর্শ। আর সুন্নতের আরেক অর্থ হল নবীর আদর্শ, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নত হোক, নবীর আদর্শ, এটাকেও সুন্নত বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই দাড়ি রাখা এটা ঠিক আছে, কিন্তু দাড়ি রাখা খালি নফল না, দাড়ি রাখা হল উত্তম একটা আমল না, দাড়ি রাখা ওয়াজিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হানাফি সাফি মালিকি হাম্বলি দুনিয়ার কোন আলে বিদিনী কথা বলেন নাই, দাড়ি রাখা একটা ঐচ্ছিক বিষয়, রাখলে ফজিলত, না রাখলে কোনো গুণা নাই, এমন বিষয় এটা আদৌ না। এবং দাড়ি রাখার জন্য নিয়ম হল যে ডান দিক থেকে নিজের হাতের এক মুঠ মানে চার আঙ্গুল পরিমাণ, বাম দিক থেকে এক মুঠ, থুতনির নিচে এক মুঠ হওয়া ওয়াজিব, এর থেকে কাইটে আরো ছোট করা এটা বিলকুল নাজায়েজ এবং গুনার কাজ। অনেক মুসলমান ভাইরা এগুলো জানেন না, এবং এই কারণে নিজের ইচ্ছামতো দাড়ি রাখেন, ইচ্ছামতো কাটেন ছাটেন, ছোট করেন বড় করেন। তবে কিছু মুসলমান ভাইরা এরকম খেয়াল করেন যে দাড়ি একটু রাখলে হলো যাতে বোঝা যায় আমি মুসলমান। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের জন্য মডেল কি আপনি আমি? এবং আপনারা আমার এই দুনিয়ার নেতা এবং চিন্তাবিদ, হ্যাঁ, ইসলামী পণ্ডিতরা, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মডেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদের মডেল? কোন নবী সম্পর্কে আপনাদের এরকম কোন ডকুমেন্ট আছে যে নবী দাড়ি রাখতেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে অথবা 3 ইঞ্চি করে? এরকম কোন ডকুমেন্ট আছে কারো কাছে? কোন সাহাবি সম্পর্কে এরকম ডকুমেন্ট আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার সাহাবীরা আমাদের জন্য মডেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে আমরা মডেল মানি, দাড়ির ক্ষেত্রে মডেল না মানার যৌক্তিকতা কি? এটা কোন যুক্তি আছে? আমার প্রিয় বন্ধুরা, বড় ভুলের মধ্যে আছেন ওই সকল মুসলমান ভাইরা যারা দাড়ির ব্যাপারে অভিনব ব্যাখ্যা খাড়া করেন। ব্যাখ্যা ইসলামকে খাড়া করতে হয় না, ইসলাম নিজের মতো যা আছে সেটাকে মানতে হয়। এটা খাড়া করার কোনো বিষয় না, যে শুয়ে আছে এটাকে খাড়া করা লাগবে, এরকম কোনো বিষয় না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, মা তাকুমুর রাসূল ফাকুজু ওমা নাহাকুম আনহু ফানতাহু। হে মুসলমানরা, হে মানুষ, তোমাদেরকে আমার রসুল যা যা দেন, কথার দ্বারা কর্মের দ্বারা যা কিছু তোমাদেরকে দেন সবটা গ্রহণ করো। যেই যেই পথ থেকে তিনি বিরত থাকতে বলেন তোমরা বিরত থাকো। ইহুদিদের অনুসরণ না, খ্রিস্টানদের অনুসরণ না, বিজাতির অনুসরণ না, আমাদের অনুসরণের একটাই ঠিকানা প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের অনুসরণ। লাকাত কান আলাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা। হ্যাঁ, ওই হাদিস শরীফ যে অন্তরে যখন নূর আসে দিলটা বড় হয়, এর তিনটা আলামত প্রকাশ পায়। 1 নম্বর, দুনিয়া তার কাছে হারাম, দুনিয়ার থেকে সে দূরে থাকে। আর দুনিয়ার যে কোনো জায়গাতেই থাকে, আখেরাতকে সে ভুলো না, পরকালকে ভুলে না, আল্লাহ সন্তুষ্টির পথকে সে ভুলে না। ওয়ালিস্তিদাদুলিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যু আসার আগে মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য সে প্রস্তুতি নিতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াতের পরে সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদ্দুদ ইমানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা ইমান তাজা করতে থাকো, ইমানের নূর বাড়াইতে থাকো। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আমরা এই প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আমার প্রিয় বন্ধুরা, খোলাসা কথা, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে যাকাত দেই এবং হালাল খাই, গুনাহ না করি, কোন মানুষের উপরে মাকলুকের উপরে জুলুম না করি। কেউ না এটা মনে করে যে আমরা মুসলমানরা মুসলমানদেরকে ভালোবাসবো, তাদের উপকার করব, বিধর্মী পাইলে তাদেরকে মারধর করব, তাদের সম্পদ লুণ্ঠন করব। এটা কি ইসলামে বৈধ? ইসলামে এটা জায়েজ আছে? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, আল মুসলিম মান সালিমান নাস বিল লিসানি ওয়া ইয়াদি। মান সালিমান মুসলিম তো সবাই জানে, এই হাদিস অনেকেই জানে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল মুসলিম মান সালিমান নাস বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তাকে বলে সর্বশ্রেণীর মানুষ তার হাত ও জবানের অত্যাচার থেকে নিরাপদ থাকে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন মান আমিনাউন নাস আলা দিমাই মুআমওয়ালিহিম, ইমানওয়ালা সে সর্বশ্রেণীর মানুষ, মানুষের জীবন এবং সম্পদ যার হাতে একদম নিরাপদ হয়ে গেছে, সে হলো সাচ্চা ইমানওয়ালা। এখানে কোন জাতি ধর্মের কথা বর্ণিত নাই। এজন্য যে এমনকি একটা কুকুরকে কষ্ট দেওয়া, এটাও তো ইসলাম বরদাস্ত করে না। অনর্থক ভাবে এক এক পিঁপড়াকে কষ্ট দেওয়া, এটাও ইসলাম সমর্থন করে না। হাসান বসরি রহমতুল্লাহ এর মতো বিখ্যাত হাদিস বিশারদ, এত বড় তাবি, হ্যাঁ, এত বড় দিন সম্পর্কে জাননেওয়ালা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সত্যিকার নেক মুসলমান যারা জান্নাতে যাবে, তারা ওই সকল মানুষ যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না, কোন নাফরমানির কাজে রাজি হয় না। আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়াযুনা শাররা, এই হলো হাসান বসরি রহমতুল্লাহের একদম ডাইরেক্ট ন্যারেশন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য দ্বীনের উপর চলি, ইসলামের উপর চলি, সুন্নতের উপর চলি, এক একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, ঘরের মধ্যে সরি পর্দা কায়েম করার চেষ্টা করি। অনেক মুসলমানরা ভালো আমল করে কিন্তু পর্দা উঠিয়ে দিছে, পর্দার হুকুম যেন ইসলামে আসেই নাই, এটা মারাত্মক ভুল ধারণা। মুহিউদ্দিনুল্লাহ হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহ সর্বশেষ খলিফা, দাওয়াতুল হকের মেহনত তিনি সমগ্র উপমহাদেশে এবং বিশ্বে চালু করে গেছেন হাকিমুল উম্মতের পরে। এই হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি যাত্রাবাড়ি মাদ্রাসাতে সর্বশেষ যে বয়ান করতেছিলেন তার মধ্যে তিনি বলতেছিলেন, আফসোস অনেক দিনদার মুসলমানের ঘরও আজকে শরীয়ত পর্দা নাই। শরীয়ত যে পর্দার নির্দেশ করে অনেক ভালো ভালো বড় বড় মুসলমানের ঘরও এখন সে শরীয়ত সম্মত পর্দা নাই। পর্দার হুকুমকে আমরা ঘরে ঘরে জিন্দা করি, খালাতো বোনের সঙ্গে পর্দা, মামাতো বোনের সঙ্গে পর্দা, চাচাতো বোনের সঙ্গে পর্দা, ফুয়াতো বোনের সঙ্গে পর্দা, ভাবির সঙ্গে পর্দা এবং স্ত্রীর বোনের সঙ্গে পর্দা, শরীয়তে এটা ফরজ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের মনের হালত সে আল্লাহ জানেন, আমাদের জীবনের ভালো ব্যাস কম, আমাদের জীবনের জরুরত, আমাদের জীবনের কোথায় কি প্রয়োজন, কোথায় কোনটা দরকার সেটা আল্লাহ পাক জানেন। এই জীবনের সুন্দর সেটিং রব্বুল আলামিনের থেকে কারো বেশি বুঝার কথা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক মানুষ বানাইছেন, মানুষের মধ্যে অন্তর আছে, একটা মন আছে, যে মনকে কন্ট্রোল করা সহজ বিষয় না। মানুষ যাতে নিজের মনের এই লাগামহীন চাহিদা পূরণ করতে গিয়া মানুষের সীমা থেকে নিচে না নামে, এজন্য আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু শরীয়তের চমৎকার বিধানসমূহ দান করছেন, যেগুলো মোতাবেক জীবনটাকে সজ্জিত করলে মানুষ ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা বলা হয়। এজন্য ইসলামের বিধানসমূহের সামনে মাথা নত করা আর সেটাকে মূল্যায়ন করা, কদর করা, সেই মোতাবেক জীবন গড়াই বুদ্ধিমানের কাজ হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। থামবো না, চলবো, কোনো আওয়াজই নেই। এখন কি দোয়া? হ্যাঁ, কবি ইসমাইল বলে চলবে, মাশাআল্লাহ। দোয়া করি সকলে ভাই, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق سوق الاسيان ربنا عنا بالعلم وزينا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه رب اغفر وارحم وانت خير الراحمين اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا اي الله আমাদের সকলকে maaf করে দেন, সব গুনাহ আপনি maaf করে দেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, नेक जिंदगी আপনি আমাদের নসিব ফরমান, জান্নাতি বান্দাদের জিন্দগি আমাদের নসিব ফরমান, আউলিয়া সিদ্দিকীনের জিন্দগি আমাদের নসিব ফরমান, সকল গুনাহ থেকে আমাদেরকে পবিত্র বানায়া দেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদের পাক ফরমায়া দেন। আয় আল্লাহ সারাটা জীবন আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন, জীবনের এক একটা নিঃশ্বাস এক একটা মুহূর্ত আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ দুনিয়া ভরা চতুর্দিকে পাপের সয়লাব, এ হারাম এই পাপের সয়লাব থেকে আমাদেরকে হেফাজত করার মতো আর নিজেদের আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহরবান মালিক, কদম কদম আমাদেরকে হেফাজত করেন, প্রতিটি কদমে আপনার রহমতের ছায়া আমাদের জন্য মঞ্জুর করেন। দু জাহানের মালিক, দোনো জাহান আপনি আমাদের কামিয়াব ফরমায়া দেন, আমাদেরকে দিন খুব দান করেন, দুনিয়াও খুব দান করেন, সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, সকলের রোজগারে বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, সকলের ঘরে ঘরে শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, সীমাহীন নূর নাজিল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, আমাদের সকল আপনজন প্রিয়জন সকলকে কবুল করেন। হায় আল্লাহ আমাদের সকলকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান, গায়রুল্লাহ থেকে, গুনাহ থেকে হে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের যার যা দরকার আপনার অপূরন্ত ভাণ্ডার থেকে আপনি দান করেন, দুনিয়া দুনিয়ার যা দরকার আপনার আপনার খাজানা থেকে দান করেন, আখিরাতের যা দরকার আপনার খাজানা থেকে দান করেন। হায় আল্লাহ মহান পূর্বসূরী ওলামায়ে দীন বুজুর্গানে দীন আইম্মায়ে দীনের পথে চলার আমাদেরকে তৌফিক দান করেন। হায় আল্লাহ ইসলামের নামে যারা নানান ভাবে বিভ্রান্তির এবং গুমরাহের শিকার তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন, তাদেরকে সহি পথ অনুসরণের তৌফিক দান করেন। হায় আল্লাহ মেহরবান মালিক সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাযিল করেন, আমাদের বাংলাদেশের উপর বিশেষভাবে রহমত নাযিল করেন, আমাদের দেশের সর্বরকমের জরুরত আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন। হায় আল্লাহ আমাদের দেশটাকে সর্ববিষয়ে আপনি স্বয়ং বড় বানায় দেন। হায় আল্লাহ আমাদের দেশের জমিনের মধ্যে বেশুমার বরকত দান করেন। হায় আল্লাহ আমাদের দেশের পানির ভিতরে বরকত দান করেন। হায় আল্লাহ নদ নদী যেভাবে শুকিয়ে যাচ্ছে সমস্যার উত্তম সমাধান আপনি করে দেন, এই সমস্যার উত্তম সমাধান আপনি করে দেন। শত্রুদের হাত থেকে আমাদের দেশকে, আমাদের দেশের এক এক ইঞ্চি জমিনকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের জমিনের নিচে অফুরন্ত তেল ও গ্যাসের খনি আপনি দান করেন, তা উত্তোলন সংরক্ষণের এবং তা সৎ ব্যবহারের ব্যবস্থা আপনি করে দেন। হায় আল্লাহ সমগ্র মুসলিম জাহানকে আপনি স্বয়ম্বর বানায় দেন। মুসলমানরা যেখানে আছে মুসলমানদের উপর রহমত নাযিল করেন, মুসলমানদেরকে সুখ শান্তি আফিয়তের জিন্দগি ইজ্জতের জিন্দগি আপনি দান করেন, কাফের মুশরিকদেরকে দীন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন, সমগ্র মুসলিম জাহানকে আপনি শক্তিশালী বানায় দেন, সর্বাঙ্গীন ভাবে মুসলিম জাহানকে আপনি শক্তিশালী বানায় দেন। যে সকল মুসলিম বিশ্বের যে কোনো দেশের মধ্যে বিশৃঙ্খলা চলতেছে আপনি সকল বিশৃঙ্খলা বিবাদ দূর করে দেন, মুসলমানদেরকে ইমান ও ইসলামের দ্বারা সুন্দর জীবন গড়ার জন্য তৌফিক দান করেন, প্রেরণা নসিব করেন। হায় আল্লাহ যে সকল ভাই বোনেরা হজ উমরার চিন্তা করছেন, নিয়ত করছেন, আপনি গায়েব থেকে মদত করেন এবং হজ উমরার সফরকে আপনি আসান ফরমায়া দেন। হায় আল্লাহ হজ উমরার সফরকে আপনি আসান ফরমায়া দেন। হায় আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্য আপনি পুরা করেন, সব মুশকিল আসান করেন, সব পেরেশানি থেকে আপনি নাজাত দান করেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে আপনি হেফাজত করেন, জানা অজানা প্রকাশ্য গোপন সর্বরকমের শত্রু এবং হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঘরওয়ালাদেরকে হেফাজত করেন, আমাদের দোস্ত বা মুহিবিনকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। হায় আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে আপনার নিজ দয়া আপনি কবুল করেন। হায় আল্লাহ এই মাহফিল মজলিসের যারা ইন্তজামকারী যে সকল মুসলমান ভাইরা, যে সকল যুবক তরুণরা এই দিনী মাহফিলের উদ্যোগ গ্রহণকারী এবং এতে নানানভাবে চেষ্টা সহায়তাকারী যারা এতে অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল করেন, সকলের দুজাহানকে আপনি কামিয়াব বানায় দেন, তাদেরকে উত্তম পুরস্কারে দোনো জাহানে আপনি ভূষিত করেন। তমাম দোয়া মোনাজাতকে আল্লাহ রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আপনি কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে আমাদের ঘরে ঘরে যারা অসুস্থ আছে যে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত, সর্বরকমের রোগ ব্যাধি থেকে বিমারি থেকে কামেল সেবা নসিব করেন, পূর্ণ সুস্থতা আপনি নসিব করেন, সুস্থতার সঙ্গে সকলের হায়াতে আপনি বেশুমার বরকত দান করেন। তমাম দোয়া মোনাজাতকে নিজ দয়ায় নিজ গুণে হে আরহামুর রাহিমিন আপনি কবুল করেন, কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম ওয়া আলাইকুম আসসালাম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرامتو تھے کے نیومی تو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازوگ کرو نئی نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd سپیلنگ mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোন প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।
মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।